exclusively on FusionBD.com.
আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। মাসের শেষ সপ্তাহ রবিবার এবং আপনারা শোনা শুরু করলেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব আনসেন্সর। এগেইন আই এম রিপিটিং, যাহা বলিব সত্য বলিব আনসেন্সর। যদি এভাবে বলি, জেবিএসবি আনসেন্সরের সেকেন্ড পর্ব আজকে, প্রথম পর্বে আমরা প্রচার করেছিলাম এমন একজন মানুষের জীবনের অপ্রিয় সত্য, যে অপ্রিয় সত্য আমাদেরকে বড় একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল, সেটা হলো শুভ হিজড়ার জীবনের অপ্রিয় সত্য। এবং সেই প্রশ্নের সমাধান কিংবা শুভ হিজড়ার জীবনের অপ্রিয় সত্য যে সত্যি সত্যি সত্য, সেটার প্রমাণ মিলবে আজকের এই পর্বে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম জেবিএসবি আনসেন্সর্ড পার্ট টু তে।
Royal Tiger Beat presents JBSB Uncensored. Recharge yourself.
শুরু করছি আমরা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোড উইথ আর জে কিবরিয়া এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আচ্ছা, আপনার নামটা একটু বলেন।
আমার নাম সুমা।
সুমা এখন নাম, কিন্তু
আপনার নাম তো আগে নাম ছিল, আমার নাম সুমন।
সুমন,
আমি একজন পুরুষ ছিলাম আগে।
জি, এটা তো আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আমরা সে বিষয়টা রিভিল করব। কিন্তু যেটা হয় সাধারণত, আমরা জানি যে আপনি অপরাধ করেছেন বলেই আজকে লাখ লাখ মানুষের সামনে আপনি কনফেস করতে এসেছেন। জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আমরা আপনাকে নিয়েছি স্পেশালি থ্যাঙ্কস টু ফার্স্ট ওয়ান, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডের প্রথম জন যিনি ছিলেন শুভ হিজড়া, সে আলটিমেটলি আপনাকে ইন্সপায়ার করেছে এখানে এসে পুরো বিষয়টা, সে যেটা বলেছে সেটা সত্যতা প্রমাণ করবার জন্য। আমি তাকেও আজকে আমাদের অনুষ্ঠানে আমরা পেয়েছি, যদি প্রয়োজন হয় তাকেও আমি লাইভে নিয়ে আসবো। তার আগে আমি কমপ্লিটলি পুরো বিষয়টাই জানতে চাই, আপনার একেবারে ছোটবেলা থেকে আজকের দিন পর্যন্ত আপনার বয়স কত এই মুহূর্তে?
এই মুহূর্তে আমার বয়স 34 বছর।
34 বছর, আমি 34 বছরের গল্পটাই আমি জানতে চাই। আমি দেখাতে চাই সমাজকে কিভাবে একজন মানুষ নিজের শরীরের উপরে এই ধরনের অত্যাচার করতে পারেন, কিভাবে মানুষ জেনে শুনে বুঝে এই পথে পা বাড়ান, এবং একই সাথে একটা মানুষ যখন ওই পথে পা বাড়ান তার জীবনটা আসলে কি হতে পারে। আমরা সমাজে যাদেরকে শিখণ্ডী বলি বা হিজড়া বলি বা বৃহন্নলা বলি, যাই বলি না কেন, যাদের নিয়ে বিভিন্ন রকমের কাজ হচ্ছে সমাজে, বিভিন্ন ভাবে তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এই কমিউনিটির মধ্যে যে অনেক বড় একটা এক ধরনের অপরাধ হয়ে যাচ্ছে, এবং সেই অপরাধ শুধু কমিউনিটি কেন্দ্রিক না, নিজের জীবন কেন্দ্রিক অপরাধ, সেই গল্পটা আজকে আনসেন্সর্ড এপিসোডে আপনাদের জন্য তুলে আনতে চাই। অ্যান্ড This for the first time in radio ever in Bangladesh. Because আজ পর্যন্ত এই ধরনের কন্টেন্ট নিয়ে রেডিওতে একেবারে কেউই কখনো কাজ করেনি, তো সেই জায়গা থেকে ইটস আ ভেরি ইউনিক থিং। যাই হোক, আমি আপনাকে সোমা বলে সম্বোধন করবো না, সুমন বলে সম্বোধন করবো, কোনটা আপনার জন্য বেটার? সোমাই বলি, যেহেতু আপনার বর্তমান পরিচয় সোমা। তো সোমা, আপনি একেবারে ছোটবেলা থেকে শুরু করেন, আপনার মন খুলে যেভাবে বলতে ইচ্ছে করে আপনি বলবেন আমাদেরকে।
ছোটবেলার কথা যেটুকু বুঝমান হওয়ার পর থেকে আর কি, যেটুকু বুঝি আর কি, এতটুকু বুঝাকালীন সময়ে আমার চলাকালীন ভাবটা, কথাবার্তাটা, খেলাধুলাটা সম্পূর্ণ ছিল কি মেয়েলি রূপে, মেয়ে মাসের মতো, মেয়েদের সঙ্গে সব ভালো লাগতো এরকম। তো এরকম হিজড়া যে, এই হিজড়া বলে, এই হিজড়া কিন্তু আমাদের আমাদের গ্রামের পাশেই ছিল। তো তাদের ওখানে আসতাম যাইতাম, আমাকে খুব আদর করতো আর কি, ওর মতো আমি মেয়েলি ভাবছিলাম।
বাবা কি করতো আপনার?
আমার বাবা রিক্সা চালাতেন।
আপনার ভালো লাগতো মেয়েদের সঙ্গে মিশতে? আচ্ছা, এবং পাশে যে হিজড়া কমিউনিটি ছিল ওরা আপনাকে খুব আদর করতো, কিন্তু আপনি যে আসলে কি এটা আপনি কখনো বুঝে ওঠেননি? হ্যাঁ, শুনি গল্পগুলো। তারপর
তারপরে এই ওদের কাছে আসতাম, যেমন স্কুলে যেতাম, স্কুল থেকে আসলেই ওদের কাছে চলে যেতাম, কিংবা ওরা কোথাও চলে গেলে সাজগুজ করতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমার ভালো লাগতো, আমাকে কেউ টিপ দিয়ে দিত, কেউ লিপস্টিক দিয়ে দিত, কেউ কাজল দিয়ে দিত, আমার খুব ভালো লাগতো। আর অনেক ধরনের কথাবার্তা বলতো, মানে আমাকে শাড়ি পরলে সুন্দর লাগবে, আমাকে এটা পরলে সেরকম লাগবে,
ছোট বয়সে
হ্যাঁ এরকম বলতো। তো আমি বলতাম আমি তো ছেলে মানুষ, আমি এগুলো কি করবো, এগুলা কেন নিম, ওই কি না তুই ছেলে না, তুই ছেলের মতনই আর কি। আমি কি না আমার মায় মারবে, আমার আমার আম্মু মারবে, আমার আব্বু মারবে, এসব বলতাম আর কি। তো ওরা আবার কি করতো, হাসতো অনেক আর কি, ঠাট্টা মশকারি করতো। আমি চলে আসতাম, আবার যেতাম, এরকম এরকম করতে 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 হঠাৎ একদিন আমি কিছুটা বোঝার পরে, বুঝবার পর ওদের সঙ্গে চলে গেলাম।
কত বছর বয়স এটা আনুমানিক?
আমার বয়স 10 বছর।
10 বছর হবে, চলে গেলেন বলতে আপনাকে কে অফারটা দিল বা কি হয়েছিল ঘটনা?
মানে ওই তো আমি বললাম আমাদের পাশে ছিল যে কয়েকটি হিজাবত, কয়েকটার মধ্যে দুইটাকে আমি খুব ভালোবাসতাম, আমার কি অনেক ভালোবাসতো, যা একটু লবণও যদি উনি খাইতো যে আমাকে দিয়ে খাইতো, এরকম একটা আমার সঙ্গে ভাব জমিয়ে ফেলছে। যে ওনার প্রতি আমি এত দুর্বল হয়ে গেছি যে ওনার সঙ্গে আমার বাবা মা হাত ছেড়ে দিয়ে ওনার হাত ছাড়তে আমি রাজি হইনি, ওনার সঙ্গে আমি চলে গেছি, কেন উনি আমাকে মেয়ে বানাই দিবে এরকম এরকম।
কি বলেছিল আপনাকে, বলেছিল কি?
উনি আমাকে বলছে যে আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে, বড় ধরনের একটা অপারেশন করে দিবে, আমার এই ছেলে রূপ থেকে আমাকে মেয়ে বানিয়ে দিবে, আমি ইচ্ছে করলে স্বামী সংসার করতে পারবো, এরকম বলে বলে নিয়ে গেল আর কি।
তো আপনি কেন গেলেন? কারণ আপনি তো তখন জানেন যে আপনি আপনি ছেলে, আপনি আপনি কি মন থেকে চাইতেন বিষয়টা এরকম হোক নাকি?
না, আমি আমি জানতাম যে কি আমি ছেলে, কিন্তু আমার মন মানসিকতাটা কেন যেন মেয়ের মতো, আমি অলরেডি সাকসেসফুল একজন একটা ছেলে, কিন্তু ছেলের মাঝে আমার মন মানসিকতা আবেগটা যেন মেয়েলি ভাব।
আচ্ছা,
এই মেয়েলি ভাবের কারণে
আপনি ওদের কথায় আপনি রাজি হয়ে গেছেন? ওকে, তারপর?
তারপরে এরকম ওনার সঙ্গে চলে গেলাম, চলে যাওয়ার পর আমাকে
চলে গেলেন বলতে
মানে
কিভাবে কিভাবে নিয়ে গেল আপনাকে?
ওনার সঙ্গে মানে হঠাৎ করে বাড়ি থেকে, আমার বাসা থেকে, এই ওনাকে আমাদের স্বাভাবিক লিপস্টিক দিয়ে দিত, এর মাঝে মাঝে কিন্তু হালকা পাতলা করতে 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 আমার নিজের ঘরের মধ্যে আমি কিন্তু কাজল দেওয়া শুরু করছি। তখন আমার বাবাই মারে, তুই ছেলে মানুষ, এগুলো কিসে কাজল দেয়, এগুলো কেন করিস, তোকে আমি এত অনুষ্ঠান করে, তোকে আমি মুসলমানি করিয়েছি, দর্জন জানিয়েছি, তুই তো মেয়ে না, তুই মেয়ে মানুষ কেন সাজিস, আমাকে মারছে ধরছে আমার বাবা। আমার বাবা যখন আমাকে মারছে, আমি কান্নাকাটি করে সন্ধ্যা রাত্রে চলে গেছি ওই হিজড়াটার বাসায়। তার নাম ছিল জটনি হিজড়া।
জটনি হিজড়া?
হ্যাঁ,
আমাদের পাশেই থাকতো।
হ্যাঁ হ্যাঁ, আমাদের পাশে গ্রামে থাকতো। আমি জটনি হিজড়ার কাছে চলে গেলাম, যে বললাম যে আন্টি আমারে মারছে, আমি আর যাবো না কখনো কোনোদিন, আমি তোমার কাছে থাকবো। তখন তো আমাকে মারছে, আমার মাথায় জ্ঞান এতটুকু খেলছে, এতটুকু নিয়েছি।
একটা বিষয় এখানে একটু বলি প্রিয় শ্রোতা, দেখবেন যে ছোট বাচ্চাদের যখন শাসন করা হয় তাদেরকে সাধারণত যারা আদর করে তাদের কাছে তারা যায় একটু আদর পাওয়ার জন্য, একটু সাপোর্ট পাওয়ার জন্য। ওর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরকমই হয়েছে, ও তখন হিজড়া ব্যাপারটা কি, শিখণ্ডী ব্যাপারটা কি, বিষয়গুলো বুঝতো না, কিন্তু ওকে যারা আদর করেছে তার কাছে সে গেছে যে আমাকে মেরেছে, আমি আর বাবার কাছে যাবো না, ফ্যামিলির কাছে যাবো না, আমি তোমার কাছে থাকবো, সেটাই তো ঘটেছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ওকে,
তারপর আরো আরো দুই তিনজন ছিল, জোস্না নাম ছিল একজনের, জোস্না যার নাম ছিল, ওর নাম ছিল সর্বুজ, ওর একটা ছেলে ছিল, ওর বউটা চলে গেছে, তারপরে ওর নাম হয়ে গেল জোস্না। তো ওই জোস্না আমাকে বলতেছে, আমি এখন জোস্না হয়ে গেছে, আমি চলতেছি না, আমি খাইতেছি না, আমার এখন লক্ষ লক্ষ টাকা না, এখন আমাকে কে মারতে পারে, এখন আমার সামনে যে আসে ও তাকে তাকে আর আমি মারি।
এটা আপনাকে বলছে?
হ্যাঁ।
ওকে,
তো এরকম এরকম বলতেছে, মানে তোমাকে আরো সুন্দর লাগবে এরকম বলছে,
সবসময় আপনাকে মানে এগুলো মোটিভেট করছে,
মানে মানে আমাকে একটু লুক গালা শোনাতে বাকি ফেলাইতো।
রাইট।
তো হঠাৎ একদিন আমি রাগ করবো যে আমার বাবা মারার পরে আমাকে অনেক মারছে, মারার পরে আমি চলে গেলাম যখন জটনি হিজড়ার কাছে, আন্টির কাছে যখন চলে গেলাম, আন্টি আমাকে কি করলো, নিয়ে গেল, নিয়ে তারাও চলে গেছে, তারা কয়েকদিন পরে ওদের কাছে চলে গেছে আমাকে ঠিকানা দিয়ে। আমি আবার কি করছি, রাত্রে 10:11 আমি চলে আসছি আবার বাড়িতে, আমার বাবা মা আমার মা আমার নানু খুঁজে আনছে আমাকে। তারপর কি করলাম, আমি ক্লাস 2 এ পড়ি, ওদের এখানে যাই, সবসময় সময় কাটায়, আমার সঙ্গে দুষ্টামি করে, কত কি বলে, আমার কাছে ভালোই লাগতো। তো হঠাৎ একদিন পাই না, আমার মনটা খুব খারাপ লাগে, তাকে দেখার জন্য আমি কি করছি, প্রায় 5-6 মাইল হইব রাস্তা, একটু দূরে আমি একা একা হেঁটে চলে গেছি ওদের কাছে। আমাকে রাস্তা দেয়নি, বলে কেন যাবি, আসছিস যখন, যে বেটা গরিব মানুষের সন্তান তুই, তোর বাবা একটা রিক্সা চালায়, তো কেন যাবি, আর তোর অভাবের সংসার তুই থেকে যা, এখান থেকে যা কামাই রুজি করবি, তোর বাবা মাকে দিবি, তোর বাবা মার দিলি টাকা পয়সা পাইলে উত্তি করবি, যে চাকরি করি।
এটা আপনাকে কে বোঝাতে?
এইগুলো বলতেছি আমাকে, ওই যে ওর 4-5টা আছে যে, ওরা সবাই মিলে
ওখানে যখন আপনি ছিলেন তখনই বলছে নাকি ওখান থেকে কোথাও নিয়ে গেছে আপনাকে?
না, ওদের বাসায় যখন আমি গেছি
ওইখানে বলছে তুমি এখানে থেকে যাও, এখান থেকে ইনকাম করো।
হ্যাঁ, মানে ওরা আমাদের গ্রাম থেকে চলে গেছে, তো আসছিস তুই কেন যাবি, গরিব মানুষের সন্তান, আমার মতো কাপড় পরে ফেল, আমি সেটা কেমনি, আমার পেছনে সব আছে। আমি যখন দোকানে যাব কালেকশন করতে কিংবা কোনো গ্রামে যাব, আমার যখন এটা দেখবে তখন তখন আমার তো অনেক বিপরীত খারাপ হবে।
আমি এখানে একটু বোঝার জন্য বলছি প্রিয় শ্রোতা, ও আমার সব আছে বলতে ও শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছি। এখানে কিছু বিষয় আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। ও বস্তুত ছেলে ছিল এবং ওর সবকিছুই ছেলেদের মতোই ছিল, ছেলেই ছিল ইনফ্যাক্ট, মতো বললে তো আসলে কপি হয়। এবং সেই অবস্থায় ওর অ্যাটিটিউড কিছুটা হলেও মেয়েদের মতো ছিল, কিন্তু ওর মেয়েদের সঙ্গে মিশতে ভালো লাগতো। এই বিষয়টাকে ওরা পুঁজি করে ওকে ইন্সপায়ার করছে মেয়েদের পোশাক পরতে এবং ওদের সাথে ওই কমিউনিটির সাথে মিশে যেতে। এবং সেটাই ও বোঝাচ্ছিল যে সেটা কিভাবে সম্ভব হয়, কারণ আমার তো আসলে সবকিছুই আছে, আমি তো চাইলে মেয়েদের পোশাক পরতে পারি না। এটা তো একবারে অল্প বয়সের ঘটনা না?
হ্যাঁ হ্যাঁ। তারপর কি করুন, ওরা সবাই যেহেতু বলতেছে, ওরা বলতেছে আমি পড়ছি না, ওই বলতেছে আমি তিন পোলার বাপ না, ওই যতনি হিজড়া বলতেছে কয় আমার এক মাইয়া বিয়ে দিছিল, আমি নাই নাতিন ইয়া নাতিন পাইছি না, আমি যতনি হিজড়া হয়ে গেছিলাম, ওই বলতেছে এটা পাইতেছি না, সবুজ বলতেছে আমি যুষ্ণ হয়েছি না। তুই কেন পারবি না, তুই কি না কি সেটা তো আমি কেবল জানবো, আর কেউ জানবে না, আর কেউ তোকে দেখতে যাবে, তোকে কেবল দেখবে, তুই তো তোর তাজা গোলাপ, এতটুকু তোকে জানবে। তো আমি কি করলাম তখন, আমি বললাম ঠিক আছে ঠিক আছে, বলাতেই ওদের আমাকে তাদের ধর্মীয় অনুযায়ী কি করলো আমাকে এই শাড়ি পরে দিল। শাড়ি পরাইয়া এই কি করলো, শাড়ির আঁচলটা নিয়ে আমার মাথায় দিয়ে তারপরে মিষ্টি খাওয়িয়ে খাওয়াই দিল আমাকে, খাওয়াই দিয়ে বললে যে আমার সার্কিট হয়ে গেলি, সার্কিট অর্থাৎ চেলা হয়ে গেলি।
এটা কে বললো?
এটা বললো এই জটি হিজড়া,
জটি হিজড়া যে ওই গ্রুপের লিডার ছিল।
হ্যাঁ
ওকে,
অ্যাকচুয়ালি উনি একজন লিডার ছিল, মানে ওনাকে সব কালেকশন জমা দিতে হইতো, উনি পরে সবাইকে ভাগ করে দিত, উনি একলা অর্ধেক নিয়ে নিত।
আচ্ছা আচ্ছা।
তখন এরকম করে করে ওই যে জুস্না সবুজ জুস্না পা, এই জুস্না পা আমার সঙ্গে উনি জিলাজি লেগে গেল, মানে সে আমাকে তার সমর্থটি করে মানতেছে না। এরকম করে বেশ কিছুদিন যেতেছে, আমি চলতেছি ফিরতেছি তাদের সঙ্গে কালেকশন করতেছি, যখন কালেকশন করতে করতে দেখি তাদের মতন আমি হয়ে গেছি অলরেডি, তাদের মতো আমি বুঝে গেছি, তারা দুই টাকা উঠাইলাম পাঁচ টাকা উঠাই, যখন আমি টাকার মুখটা দেখে গেছি টাকার লোকটা কিন্তু সবাই, তাদের সঙ্গে কালেকশন করি, কালেকশন যখন করি তোমার ভালো আমি টাকা পয়সা
কি করতেন আপনি কালেকশনে? তো প্রথম দিন গেলেন, কি দেখলেন?
প্রথম দিন যখন গেছি তাদের সঙ্গে গ্রামে, আমাকে কি করছে কাপড়ের একটা ব্যাগ হাতে দিছে, এটা নিয়ে কাপড়ের ব্যাগটা হাতে দিছে, ঘুরে অনেক বাড়ি 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 ঘুরতেছে ঘুরতেছে, মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়তেছে একদম। আমি কান্না, মানুষ খালি বাড়িতে কেন ঢুকতেছে, এগুলো চোখ বেশি কথা বলিস না, হিজড়া রে দুপুর। আমি তো আচ্ছা, তো আমি তো ছোট, আমি কি বলবো, এগুলো তাদের ভাষা নিয়ম কারণ কিছু আমি বুঝি না, তখন আমি নতুন অবস্থা। তো কি করে মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে ঢুকে থেকে বাচ্চা, তখন বাচ্চাটাকে খাবলা দিয়ে কোলে নিয়ে ফেলে, কোলে নিয়ে বলে যে হ্যাঁ তোর মেয়ে হয়েছে, দুই হাজার টাকা বকশিস দিবি, পাঁচ হাজার টাকা বকশিস দিবি, আমি হিজড়া আমার কিছু নাই, তোর ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আমি না নারী আমি না পুরুষ আমার কিছুই নাই, এসব বলতো, আমি আবার শুনতাম এগুলো। তখন কি করতো, এই উনি চাউল দিত, চাউল দিত, ডাউল দিত, আলু পেঁয়াজ তরি তরকারি যা দিত এগুলো সম্পূর্ণ আমার ব্যাগ হাতে দিত, ওই ব্যাগের মধ্যে আমি নিয়ে নিতাম। তারপরে বাচ্চাটা নিয়ে কতক্ষণ তারা গান গাইতো নাচতো, নেওয়ার পর বলতো কি দুই হাজার টাকা দিবি, পাঁচ হাজার টাকা দিবি, না হলে অভিশাপ দেবো, এমন অভিশাপ দেবো তোর ছেলে তোর বুকের থেকে মরে যাবে, পড়ে যাবে, উড়ে যাবে, এসব বলতো। তো আমি তো আবার ছোট, এখন আমি হিজড়ার ভাবটা কি বুঝি না, ওরা যে এটা একটা ধান্দাবাজি করে খাচ্ছে আমি তো আর একটু বুঝতেছি না প্রথম অবস্থায়, মানে শিখতেছি আর কি। তখন আমি আমাদের জোস্নাফাকে বলতেছি, জোস্নাফা ও তো ছোট মাসুম বাচ্চা, ওকে অভিশাপ দিয়ে লাগছি, ওকে ধারা পোষা করে লাগছি, জাদু দিয়ে লাগছি, ভাই বেশি কথা বলিস না মাইয়া, মানে একটা ভাষা এটা হচ্ছে বেলকি, বেলকি মানে সব ধাপ্পা,
ওকে ওকে
বেশি কথা বলিস না, করি কর করি মানে চুপ কর, মানে এটা একটা ধাপ্পা, এরকম ঘরে বোঝাই দিল। আমি কি করলাম, হাতে ব্যাগটা নিয়ে চাউল নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে বুঝি না, তখন টাকাগুলো নিয়ে চলে আসলো, উনি চলে আসছে, চলে আসতে আবার এরকম করে ঘুরে 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 দুই একটা এরকম করে ফেলে, এই একই একই টাইপের করে নেয়। আর তারা একটু গরিব, কেউ দিতে পারে না, কিবা কেউ ভয় পায় যে হিজড়া আসছে, হিজড়ার দিকে ভয় পাইতেছে, তাদেরকে দুনিয়া গালি মন্দ করতেছে, ওই একদম কাপড় ফুলে তুলে দুনিয়া আর কিছু করতেছে, আমি তখন লজ্জা পাইতেছি, মানে নতুন অবস্থাতে। তখন ওই আমার সঙ্গে সহপাঠীটা ছিল যে মানে ওই আমার গুরু, যে জটনি হিজড়া, জটনি হিজড়ার পরে যে সার্কিট গুলা ছিল, মানে আমার বড় সিনিয়র বোন গুলা, মানে আমার গুরু ভাই গুলা, তারা আমার সঙ্গে হিংসা করতো, আমাকে বলতো আই এখানে বসে বসে কি মাল গুনতে এসেছিস খালি, এখানে একটা তালি বাজাস না কেন, এখানে কথা বলিস না কেন, এদের সঙ্গে ইয়া বিলা দাস না কেন, বিলা মানে এদের সঙ্গে মুখের ভাষা খারাপ করস না কেন, আচার ব্যবহার খারাপ করস না কেন, এইসব বলতো আর কি আমাকে। তো আমি আবার বলতাম আমি তো ওদের মতো পারতাম না, মানে স্বাভাবিক ভাবে স্বাভাবিক মানুষের মতন আর কি, সাদা তালি দিয়ে বলতাম হ্যাঁ কাপড় দিয়ে দাও দিয়ে দাও, নাহলে তোমার বাচ্চাকে আমরা নিয়ে যাবো, আমরা নিয়ে আমরা পালবো, আমরা হিজড়া
মানুষ,
আমি আর কি বুঝতাম না একটু এরকম বলতাম, এরকম করে নিয়ে 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 বেশ কিছুদিন চললো আমার, প্রায় বছর দুই বছর হয়ে যায়। তখন টাকা পয়সা ভালো পেতেছি, বাড়ি ঘরে দিতেছি, আমার বাবা মা শুধু কান্না করে।
কেন কান্না করে?
এই আমি বাড়িতে যাই না আর কি।
ওকে, তারপর টাকা দিতেন কিভাবে আমাকে?
আমি টাকা দিতাম আমার বাবা মাকে, এই কখনো বাড়ির মানুষ পেতাম তার কাছে পাঠিয়ে দিতাম।
আচ্ছা,
তোমার বাপমা নিত, কিন্তু কখনো আমি দেখা দিতাম না। দুই তিন বছর হয়ে গেছে, তোমার বাপমা শুধু কান্না করতো। আমার বাবা বলতেছে যে বাবা রে আমার খুব অসুখ, বাবা তুই একটু আয় আমাকে একটু দেখবি, দেখ আমার আমার তিনটা মেয়ের মধ্যে তুই একটা ছেলে, আমার বংশ জুড়ে তুই একটা ছেলে। বাবা রে তোর নাই তো আমি দুইটা বাড়ি দিচ্ছি, তুই রাগ করে চলে গেছিস, তা আমার আমার তো দেখতে তো আসবি, আমার খুব অসুখ একটু আস, আমি যেতে পারিনি। যখন আমি যাই বলছি আমার গুরুকে যে গুরু মা আমি তো বাড়িতে যাবো, দুই বছর হয়ে গেছে, আমার বাড়ির জন্য খুব মনটা কাঁদতেছে, আমার বাবার জন্য, বাবার খুব অসুখ। আমার গুরু মা বলে কি যে তুই এখন বেড়া না, তুই এখন হিজড়ার ঘরে, তুই এখন হিজড়ার ঘরে হিজড়া, এখন তুই হিজড়ার বাল বাচ্চা হয়ে গেছিস, তুই তোর বাবার বাল বাচ্চা না, এখন তুই হিজড়ার বাল বাচ্চা, তুই আমার মতন হয়েছিস, তুই আমার মতো সাজ্জস, আমাকে এগুলা বলতো। আমি বলতাম যখন যে আমার আমার বাবা যেহেতু আমাকে এত কষ্ট করে দুনিয়াতে আনছে, অনেক কষ্ট করে লালন পালন করছে, 10-12 বছর মতো বয়স বানাইছে, এর আগে তো তুমি বানাও নি, এটাকে তোমার বাপ মাই অনেক কষ্ট করেই করছে আমাকে, জন্মদাতা পিতা মাতাকে ফেলে দিতে পারবো না, ভুলে দিতে পারবো? আচ্ছা দাদা ভালো কথা, হিজড়া হিজড়াগিরির একটা নিয়ম আছে, হিজড়াগিরির নিয়মে তুমি যদি এই চুল তোমার বড় হয়ে গেছে, মেয়ের মতন হয়ে গেছে চুল, তোমার মেয়ের মতো চেহারা হয়ে গেছে তোমার, এই চুল যদি একটু চুল কাটো তাহলে তুমি এক ডাকে তুমি 1,250 টাকা জরিপানা দেবে। তখন টাকার দাম কত বেশি ছিল না, আমি চিন্তা করি আমার কাছে 5টা টাকা আসলে আমার কাছে 100 টাকা সমান মনে হয়, সেই কালে আমি 1,200 টাকা কোত্থেকে দিন, আমি আর দৌড়ে যেতাম না বাবা মাকে দেখতে। এরকম করে 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 আরো 2 বছর গেল, 2-5 বছর হয়ে গেছে, যখন তখন তাদের মতন অলরেডি আমি একজন ওদের মতো একজন সিনিয়র একজন হিজড়া হয়ে গেছি, কিন্তু কি আমার যে ওটা যে আছে ওটা ওই তো মানে আমি স্বাভাবিক জীবনটা ওটা যে আছে আমার কাপড়ের নিচে সেটা তো আর আমি ফেলতে পারিনি, ওর মতন হইতে পারিনি, তো কথায় কথায় আমার সঙ্গে শুধু ঝগড়াঝাটি করে মারপিট করে। তাই আমি বললাম কি দূর কি আছে জীবনে, এই জীবনে কি আছে, আমি যে মেয়ে সাজলাম আজকে আমি নাবাল্যকালে এসে আমি একদম বাল্যক হয়ে গেছে, এখন পুরো যৌবন বয়স, একদম ফুল আমার যৌবন বয়স হয়ে গেছে, যখন আমার 16-17 বছর হয়ে গেছে, আমি এখানে এগুলো ছাড়া কি পাইতেছি? মা গো আমি বাড়িতে যাচ্ছি, ভালো লাগে মানে ওই দিন আমি মারামারি করছি তাদের সঙ্গে, ওই আমার গুরু বন্ধুরা ছিল যে তাদের সঙ্গে যে কোনো কাজ কারবার নিয়ে মানে পাড়াতে গেছে, পাড়াতে যে টাকা উঠাইছে, টাকা উঠাই অর্ধেক চুরি করছে, যে আমার ভাগে কম দিচ্ছে, ভাগে কম দেওয়া তো আমি বলে দিছি, বলে দেওয়া তো ওদের জরিমানা নামাইছে, ওরা সবাই মিলে আমার সঙ্গে মাইর লাগছে, এই নিয়ে একটা শত্রুমি। তারপরে কি করলাম, বাড়িতে এসে আমি এই প্যান্ট শার্ট লুঙ্গি পরে ফেলছি, মানে চুলটা তখন কাটিনি, ক্যাপের নিচে দিয়ে আবার ওদের দেখতে গেছি, আমি দেখে আসি এরকম করে দেখতে গেছি, দেখতে গেছি তখন আবার আটকায় দিচ্ছি, তখন আটকাই দিচ্ছে কি আমার গুরুয়ে, মানে এতদিন পরে আসছিস, 20-15 দিন পরে আসছিস, কেন আসছিস, দুনিয়া গালমন্দ করতেছ
না, কিন্তু আপনি গেলেন তো আপনার বাড়িতে, আপনার বাবার ওখানে যাওয়ার পর এতদিন পরে গেছেন, ওখানকার কি অবস্থা ছিল?
আমার বাবার কাছে যে আমি গেছি, বাবা মার কাছে গেছি, হঠাৎ করে গেছি, তো গেছি যখন আমি শাড়ি সোজার পরে যাইনি, আমি কি করছি এগুলো সব কিছু খুলে
ছেলেদের মতো হয়ে গেছে,
হ্যাঁ একটা পার্লারে ঢুকছি, পার্লারে ঢুকে পার্লারের একটা বোনকে বলছি বোনে আমি ক্ষণিকের জন্য আমি পুরুষ সাজবো, আমি একটা মানে মিথ্যে কথা বলছি ওকে, যে আমি একটা নাটক করতে যেতেছি, তো পুরুষের যে নাটক করে যেতাম এসব বলে, ওর এখানে আমার জামা কাপড় গুলা চেঞ্জ করে ফেললাম, চেঞ্জ করে ফেলে আমার জামা কাপড় গুলা ওই পার্লারে রাখলাম, রাখছি পরে আমার বাড়িতে গেছি জিনিসপত্র নিয়ে আমার বাবা মার জন্য কিছু কেনাকাটা করে, তারপর আমার বাবা মা আমাকে ধরে জড়ায় ধরে কত কান্নাকাটি করতেছে, মানে আমাকে চিনতেছে না, তারপর কি করে হঠাৎ করে রাত হয়ে গেছে, ভাতটু খেয়ে ঘুমাইছি, মানে বাসায় গেছি পরের থেকেই আমার বাবা মা ভাই বোন আমার নানু শুধু আমার মুখের দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় থাকে যে আমার ছেলে এরকম কেন
সন্দেহ করতেছে,
মানে আমার দিকে তাকায় থাকে, আমাকে বলে বাবা, আমার মা বলে বাবা রে আমার কাছে একটু মিথ্যে কথা বলবি না, আমার সত্যি কথা বলবি, আমাকে হ্যাঁ মা বলো, বলবো না কেন, তুমি আমার মা না, আমার সঙ্গে মিথ্যে কথা বলো, তো বাবা তোর স্টাইল এরকম কে কিরকম জানি, তোর স্টাইলটা যেন কিরম কিরমিয়া কিরমিয়া হয়ে গেছে, মানে এরকম মানে বুঝতে দেয় না আরকি, তো আমার বাবা কিছু বলে না, হাও করে না, নাও করে না, আমার দিকে শুধু তাকায় থাকে, আমার ছেলে এমন কেন, আমার ছেলে তো এরকম না, আমি তো এরকম ছেলের জন্মদিন মানে তাদের মনে থেকে অনুভব করে আমি কিন্তু বুঝতেছি, কিন্তু তাদের সামনে থাকি না বেশিক্ষণ আমি স্মরণে, আমি কিন্তু রুমের ভিতরে চলে যাই।
যতটুকুই আপনি লুকাতে চান না কেন আপনার হাঁটা চলায় সবকিছু ধরা পড়ে যায়।
হ্যাঁ হ্যাঁ মানে ওদের সঙ্গে থাকতে থাকতে যেটুকু আমার যে স্টাইলটা না ছিল, কিন্তু ওদের সঙ্গে থাকতে থাকতে চলতে চলতে স্টাইলটা এসে গেছে না আমার, সেটা আর চেঞ্জ করতে পারতেছি না। এটা তো হিজড়ার ঘরে থাকি হয়েছে, ওই হিজড়ার রূপটা বারে বারে আসতেছে আমার। তখন আমি শরমে লজ্জাতে কি করলাম, ভিতরে রুমে আমার রুমে চলে যাচ্ছি বারবার। তখন আমি ভাত খেয়ে শুয়ে পড়ছি, সকালে উঠছি আমি আবার কেপ টুপি পরে গেঞ্জি লুঙ্গি পরে বাবা মার সঙ্গে নাস্তা পানি করে বাজার দিয়ে ঘুরতে যাই কিংবা রাস্তা দিয়ে হাঁটতে যাই। মানুষ আমাকে দুইজনে চিনলেও পাঁচজনে চিনে না, মানে আমার আত্মীয় স্বজন আমাকে চিনে না, কে এরকম করে কেন, এমন কি যার মতন এলোমেলো করে, কে এই একে বেঁকে করে, কে এরকম করে, মানে আমার কাছে তখন সরম সরম লাগে। বাড়ির থেকে বের হই না, কেউ সঙ্গে মিশি না, এরকম আর কি। তখন এরকম করতে করতে বেড়াতে বেড়াতে বাবা মার কাছে থাকতে থাকতে খুব ভালো লাগতেছে, ভালো লাগতেছে। বাবা মার আবার তোর অন্যরকম মজা, যে ওদের কথা মনেও নাই। তারপর হঠাৎ করে কি করলো, এই দেখছি কাকে, আমাদের এখানে একজন আছে রেখা করে নাম, আদা বয়সী আর কি। এই রেখাকে দেখি যে আমি একটা ব্যান গাড়ি করে আদা বস্তা চাউল নিয়ে ওই যাচ্ছে, তখন আমাকে দেখে ওই হাততালি বাজাইতেছে। এখন আমি রাস্তার পাশের দোকানের সাইডে দাঁড়ায় গেছি দাঁড়ায়, এখন আমি যদি হাততালি শুনে যাওয়ার কাছে যাই আমার গ্রামের সমাজের মাঝে, আমাকে কি করবে, কি আমার বাপ মাকে কি তুলে ধরবে। আমি না দাঁড়িয়ে সুন্দর করে চলে আসছি, এক দৌড় দিয়ে চলে আসছি। যখন তখন ওই চলে গেছে পরে আমি কইলাম যে থাক, ওই মনে মনে কষ্ট পাইছে, যাই হোক একদিন হলে তো ছিলাম একসঙ্গে সুখে দুঃখে ভাইয়ের মতো,
মানে আপনারা একই সাথে ছিলেন।
হ্যাঁ ওকে, আজকে আমাকে ডাক দিল আমি শুনলাম না, মনে হয়তো বা কষ্ট পাইছে, আচ্ছা যাই আমি দেখা করে আসি। এই প্যান্ট শার্ট পরেই আমি রিক্সা নিয়ে তাকে তার বাসার সামনে যে একটা ছোট্ট একটা বাচ্চা দিয়ে খবর দিয়েছি। তো একজন আসার সঙ্গে তিনজন আসছে, যে সোমা আসছে, সোমা বেটা হয়ে আসছে, এই কথা শুনে আমার গুরু আসছে, আমার দুটো গুরু বোন আসছে, আর রেখা আসছে, তিনজন আসছে। আইসে আমার খাপলা দিয়ে চুলের মতো ধরে ফেলছে, বলে তুই আমার এলাকা নষ্ট করতে আসছিস, আমার এলাকাবাসী জানাইতে আসছিস, এইসব করে আমার চুলের খাপলা দিয়ে চুলের মতো ধরে নিয়ে একদম রুমের ভিতরে কি মায় আমারে, আমাকে এই মায় সেই মাই পাইকারি ধরে এই মায় সেই মাই।
ওকে, আমরা এখান থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, চার মিনিটের বিরতি এপিসোডে পাবো, এবং এই এপিসোড চলাকালীন সময়ে খুবই সেন্সিটিভ একটি ভিডিও আমি পোস্ট করব আমার পেজটিতে, যেটা আমি বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে বলেছিলাম। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/jbsbuncensored, please like this page. ওকে, যেখানটায় আমরা ছিলাম, সোমা তারপর শুনি, তারপর
হ্যাঁ তারপর আমার কি মায়ামারে মারতে মারতে মাথুন করে রক্ত খেয়ে ফেলতেছে, আমাকে বলে যে তুই এলাকার ছেলে দেখে, তুই এই এলাকার ছেলে, এই নগরের ছেলে, এই নগরের টুন্না দেখে তুই আমাকে খুলে দিবি, তুই আমাকে দর্জন দিয়ে ছাপড়ায় দিবি, মানে ওকে দেখাই দিবো, মানে ওর মিশে যে
বুঝতে পেরেছি আমি,
মানে ওই যে বেটা থেকে বেজি সেজে হিজড়া সেজে রেখেছি তাকে আমি বলে দিবো এইসব বলতেছে আমাকে, মানে হিজড়া ভাষাতে যে তুই আমাকে খুলে দিবি, তুই আমাকে খুলে দিবি এসব বলতেছে। আমি কইতেছি না মা, আমি কেন তোমাকে খুলে দেব, আমি একদিন হইলে তোমার ভাত খাইছি, তোমার মতো সেজেই তো ভাতটা খাইছি, এলা মানুষের সঙ্গে আমি প্রতারণা করে খাই আর মানুষের মাথায় বাড়ি দিয়ে খাই, তোমার মতো সেদিক তো ভাতটা খাইছি, তোমার কাছে তো শিখছি না, তুমি তোমার শিক্ষা করো, আমি তোমাকে কেন এগুলা করতে যাবো, এসব বলতেছি বলতেছি, তারপর আমাকে মারতেছে। এত কমার পরে একবার দুইবার তিনবার চারবার একটা মানুষকে মারলে ওই মানুষটা হাতে ফিরাতে না পারো, মুখ দিয়ে হলে তো ফিরাবে নাকি, তো আমি মুখে দিয়ে আমি কথা বলতেছি, হ্যাঁ ঠিকই তো আছে, তোমরা আমাকে এভাবে কেন মারবা কেন ধরবা, আমি ইচ্ছে করলে এখনই তোমাদেরকে আমি দেখাতে পারি, আমিও যা তুমিও তা, তুমি আমাকে কি বলবা। ওরা বলতেছি আমার বাড়ি ঘরে আসবে, আমার সমাজে আসবে, আমার কাপড় পরা নিয়ে ছবি নিয়ে আমার বাড়ি ঘরে জানাই দিবে, গ্রামের সমাজওয়ালাকে চেয়ারম্যান মেম্বার সবাইকে দেখাবে, আমার বাবা মাকে বিচার সালিশ দিবে, এগুলোর ডাকা মানে আমার বাবা মার মৃত্যু সজ্জা সামনে দিদি, কেন স্মরণ থেকে মরণ ভালো এর। আমি এই ভয়ে আমি তখন পায়ে ধরে ফেলছি, মা রে এই কাজ করিস না মা, আজকে তুই এটা করতে যাবি আমার বিষয়ে, আমি আর ধর তুইও তো তা মা, তখন তখন তোর অত ভাত নষ্ট হয়ে যাবে। তখন আমাকে যে কি করলো জানেন, ধাপ করে সে কাপড়টা খুলে ফেললো, কে ওই সবুজ ওর উপদেশ না আপা, খুলে ফেলে করে আই বেটা মিয়া পুমিয়া, আমি কি তোর মতন ধরা খেয়ে এসে আমার এখানে এসে চুরি করে লুকায় রয়েছিস, হিজড়া সেজেছিস, তুই খুন খারাপি করে খুনি আসামি মার্ডার কেসে হইয়া তুই আমার কাছে এসে হিজড়া সেজে আছিস। তো আমি বলতেছি দাই জুসনা তুই আমাকে তো বড় বড় কথা বলার, তুই কেউ না, তুইও জামিয়তা, তুই যেই গাছের গোটা আমিও সেই গাছের গোটা, অর্থাৎ তুই যার সারকি তো আমিও তার সারকি, তুই আমাকে তো বড় বড় কথা বলার কে, বললে আমার গুরু আমাকে বলবে, মারলে আমার গুরু আমাকে মারবে, আমি গুরুর ভাত খাই, তোর ভাত খাই না, বলতেছে তুই গুরু কোথেকে খাস, আজকে আমি দর্জন উল্টাইতে পারি দেখে তুই খাইতে পারস, দর্জবে আমি না উল্টাইতে পারলে তুই খাইতে পারস, আমি কই কি কে জানে, তুই যে কালে না ছিল এই কালে কি মানুষ হিজড়া চিনে নাই, এলা যাই ছিল হিজড়া যাই হোক, হিজড়া রূপটা তো চিনছে, হিজড়া তো চিনছে, এই রূপে খাইছে না, এসব বলি দেখি আমার সঙ্গে দুনিয়ার আবার ওর সঙ্গে মারামারি হয়ে গেছে, আমাকে দুনিয়ার কথাবার্তা বলতেছে রাস্তার পাশে বাড়ি বলে আমি বেটা চৌঠা খুনি আসামি, আমাকে এইগুলা বলতেছে চিল্লা চিল্লা দোকানের সামনে যে বলতেছে, তখন আমি বলছি যে আমি যা তুইও তা, হয়তো বা আমি কাটিনি তুই কেটে ফেলে দিয়েছিস, তোর বউ আছে, তুই বরিশালে মাইয়া বিয়ে করছিস, তোর একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আর একটা বাচ্চা তোর মারা গেছে, তুই তিনটা ছেলের বাবা হয়ে তোর পুরুষলিঙ্গটি কেটে আজকে আমাকে বলিস আমি খুনি আসামি, তোর কাছে হিজড়া সাজছি, তুইও তো হিজড়া সাজছ, তুই মার্ডার কেসের আসামি হইয়া কেন তুই কেটে ফেলে দিছিস, আমি ফেলে দিইনি, আমি যদি গিয়ে অন্যায় করেও থাকি, ভুল যদি করে থাকি, ভুল আমার সমস্যার সমাধান করার রাস্তা আমারটা খোলা আছে, এখন আমি দশ বাপ ভাইয়ের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে হইলাম, ভালো হয়ে যেতে পারবো, আমার জীবনটা পরিবর্তন করতে পারবো, কিন্তু তুই মানুষ হয়ে একজন পুরুষ হয়ে পুরুষের নামে তুই জীবনটাকে বলিদান করে দিয়েছিস।
এখানে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আপনি চাইলে আপনি ঠিক হয়ে যেতে পারবেন, ওই সময়টাতে আপনি প্রথম দিকে যেটা বলছিলেন যে নারী হয়ে স্বাস্থ্যে আপনার ভালো লাগতো, নারীদের জিনিসপত্র আপনার ভালো লাগতো, তখন তো মোটামুটি আপনার পরিণত বয়স, ওই বয়সে কি আপনি কি একটা মেয়েকে অনুভব করতেন না একটা ছেলেকে অনুভব করতেন?
যেমন একটা ছেলে কি, ছেলের দিকে আর কি ভালো লাগতো,
ছেলেদের কি ভালো লাগতো,
মেয়েলিপানা ভাবছিল তো বেশি তো একটা তাই এরকম,
ওকে
তো আমাদের মাঝে মাঝেও কিন্তু আমাদের মাঝে মানে যে আমাদের আমার মাঝেও হয় মানে আমাদের হিজড়ারা মানে হিজড়া রূপে আমরা এখন আছি যে আমি কিবা আমি এই হয় যে তুই বেটা তুই সেটা এইসব এইসব বলে যে আমি যা তুই হয়তো তা হয়তো তুই কেটে ফেলে দিয়েছিস আমি ফেলে দিই, এইসব নিয়ে কিন্তু অনেক দণ্ডদণ্ডি হয়ে যায়, এইসব নিয়ে অনেক কিছু
আপনাদের মধ্যে অনেক ধরনের তর্ক বিতর্ক হয়,
হ্যাঁ এইসব নিয়ে বহুত কিছু হয়ে যায়, একজনের ভাত একজনের ভাত নিয়ে সিনেমি এনে হয়ে যায়, তখন আমার বসে উল্টো রকমের মানে চাপ দিল যে এই সুমা তোর অন্যায় হয়েছে, তোর এটা বর্দি, তুই বর্দির সঙ্গে কথা বলছিস কেন, তোর এখন দন হবে, তোর দন হয়েছে 2500 টাকা, আমার শুনে মাথার মধ্যে বাস পড়ে গেছে, ও আল্লাহ 2500 টাকা, আমার 2500 টাকা কামাই করতে আমার 2.5 বছর লাগবো, আমি তোমার কি কোত্থেকে দেবো, আমার বাবা একটু অসুস্থর মধ্যে পড়ে রয়েছে, আমি ঘরে উঠে আসছি, আমি ওষুধ খাওয়াইতে পারতেছি না, কিন্তু ভালোবাসি দিদি আজকে আমার গতি আছে, অর্থাৎ আমার বোনকে আমার গুরুর বোনকে আমি দেখতে আসছি দিদি, আজকে তোমাদের কাছে লাঞ্ছনা প্রমাণই হইতেছি, তোমার চেলায় চেলা অর্থাৎ তোমার সার্কিট আমাকে এত কিছু করতেছে, তোমার বড় দেখে তুমি ওর ওর সাপোর্ট টানতেছো, আমাকে বেশি ভাবতেছি কেন, আমি তোমার কিছুই না, ওই তোরই তো অন্যায় মানে কি আমাকে অন্যরকম একটা দুঃসব করছে, তখন আমি বললাম কি অন্যায় হইলে আমাকে বিদায় করে আমি চলে যাই, মানে আমি যখন হিজড়া হয়ে গেছি কিংবা হিজড়া সেজে গেছি তোমার এখানে না থাকলে আরো এক জায়গায় গেলে আমি ভাবতাম, এইসব বলছি যখন ওই কোথায় যাবি তোর কাছে আমি 5 লক্ষ টাকা পাবো, এই কথা যখন বলছে আমার দুনিয়াদারি ভেঙে মাথায় পড়ে গেছে, কেন ওরা হিজড়া, ওই যুগে গেলেও 2 টাকা কামাইতে পারে, মাঠে গেলেও 2 টাকা কামাইতে পারে, বাচ্চা বকশিস আনতে গেলেও 2 টাকা কামাইতে পারে, বিয়ে শাদী হইলেও 2 টাকা কামাইতে পারে, ও অলরেডি ওই যাকে বলবে তাকেই বিশ্বাস করবে যে আমি হিজড়া আমার কাছে টাকা থাকতেই পারে, 5 লাখ টাকা নিয়েছি, এগুলো চিন্তা ভাবনা করে আমি তখন তার পায়ে ধরে পড়ে আসি, পায়ে ধরে পড়ে আসি, তখন কি করলো আমার গুরু একই কি আমাকে একটা অন্যরকম একটা বাইক দিয়ে ফেললো যে আয় মা এখন কি করবি, মা আমি তো তোর গুরু, আমি তো মারমো, আমি তো কাটমো, আমি তো বাসম করে, আয় মা তোকে এখন আমি রাখবো, এসব করে বাইল তুলতে নিয়ে গেল, ওদিন আর টুকু রইলাম, আবার কাপড় টাপড় পরাইলো আমাকে, মানে ওই লুঙ্গি প্যান্ট শার্টটা খুলে ফেলা ঘরে নেওয়ার পরে আমার ধুর পরার পরে একটা কিছুর পরে আমি যখন পায়ে ধরলাম টাকার কথা বললো, তারপর ঘরে নিয়ে যাওয়ার পর আবার যা সাদ্রা জিরে আসেল মানে কাপড় পরে ফেল আমাকে বলতেছে, জজমেন্ট দেখলে কাচ্ছি হইব, মানে কোনো একটা পাবলিক দেখলে খারাপ হইব খুব অবস্থা, বলেছে ধোকাবাজির ঘর, কিন্তু ধোকাবাজির ঘর আমরা না জানি,
অন্য কাউকে জানতে দেবে না,
অন্য কেউ তার জানতে দিবে না, তবে তাড়াতাড়ি যাই আবার কাপড় পরে ফেললাম, কিন্তু কি আমি যে এলাকার মধ্যে যাইতাম ওরা এত বছর থেকে ওদেরকে যেটুকু মানুষ না চিনতো না ভালোবাসত ওদের তুলনায় আমি ছোট, আমি সার্কুল জায়গা অনেক ভালো হবে, অনেক দিকে তো আমার দিকে আকর্ষণটা বেশি, মানে যেটা ওরা 5 টাকা না আমি 10 টাকা আনি 5 টাকা বাড়তি থাকি আমার থেকে ওদের দামটা কমে যাচ্ছে, এই করে 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 ওদের কাছে শত্রু হয়ে গেলাম, হঠাৎ আবার যখন দেখি এলাকাবাসী জানতে জানতে আমার গ্রামের পরে আরো দুইটা গ্রাম আশেপাশে যখন আমাকে চিনা জানা পরিচয় পত্র অস্তস্ত হইতেছে, মানে ওই আমার পোলা জীবনের নাম থেকে শুরু করে এই সমাজ জীবনের নাম তো চিনতেছে, যখন ওরা জেনে যাচ্ছে আমার আমার বস আমার গুরু যখন জেনে যাচ্ছে তখন আমার গুরুর মাথায় বাড়ি পড়তেছে যে হাই আমাদের খানা পেলে চলে যাবে। তখন আমার গুরুর মনে এসব নিয়ে আমার গুরু কি করলো, যে কোনো একটা আমার সঙ্গে ভেজালে এরকম এক প্রেস লাগাইয়া দিল যে আমি কল্পনাও করতে পারিনি। 50 টাকা দামের সিস্টেম কিনে আইনা আমাকে বলেছে, সোমা মারে এসব কইরা আবেগ চলে না, তুমি এলাকার পোলা দেখে তোমাকে দেখে আমার সবাই ভয় পাবো না, মানে যে কোনো এক চলে বলে লাগাই দিতেছে। কারণ কোমার গুরু তুমিও তুই তো একদিকে চল, মানে সব ঠিকই আমার উপর চাপটা বেশি আসতেছি কেন, আমি এলাকার ছেলে এলাকার মানুষ তো সবাই জেনে যাচ্ছে আমি এলাকার ছেলে।
এলাকার ছেলে আপনি হিজড়ার সাথে থাকেন, সুতরাং ওদের মধ্যে একটা সন্দেহ তৈরি হবে যেগুলো ফেক,
মানে আমার কারণে ওদের ভাত নষ্ট হয়ে যাবে। এসবের কারণে কি করলো, তখন জানতে 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 যখন আমাদের গ্রামে মেম্বার চেয়ারম্যান আস্তে আস্তে জানা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে আমাকে অলরেডি কয়েকজন দেখে ফেলছে, তাহলে আমি আর বাড়ি ঘরে আসার পরটা কি হচ্ছে, কাটা দিয়ে ঘেরায় হয়ে যাচ্ছে। তারপর আমি কি করলাম, এই বাড়ি ঘরের যোগাযোগটা সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে। কিন্তু জেনে ফেলতেছে যে আমার কথা কোনটা, আমি হিজড়া সেজে গেছি, যখন হিজড়া যখন হয়ে গেছি আমি হিজড়া ভেসেই থাকি, বাপ মার কাছে যাবো না, বাপ মাকে সরম দেবো না।
এভাবে একটা হিজড়ার, যদি আমি শব্দটা ব্যবহার করছি কিন্তু আমার যথেষ্ট আপত্তি আছে এই শব্দটা নিয়ে, তারপরে বলছি কিভাবে একজন হিজড়া তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই ঘটনাটা। পরিবার থেকে বিচ্ছিন্ন হচ্ছে, ইনফ্যাক্ট ও কিন্তু তখন একটা লিঙ্গ ভেদে আমরা যে ব্যাপারটা থাকে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, সেই জায়গাটা থেকে ও কিন্তু একটা ছেলে, এবং ও পুরোপুরি ও যে যাদের সঙ্গে মিশছে হিজড়া কমিউনিটি তাদের সঙ্গেও মিশতে পারছে না, কারণ ওখানে অসংখ্য ফেক আছে এবং তারাও তাকে নিয়ে খুব আশঙ্কার মধ্যে আছে। কারণ বিষয়টা হচ্ছে ওই এলাকার লোকজন যদি বুঝে যায় যে ও হচ্ছে ফেক, তাহলে তাদের পুরো কমিউনিটিকে নিয়ে সন্দেহ করবে, সুতরাং সেদিক থেকেও এক ধরনের দোটানার মধ্যে আছে, দুদিক থেকেই ওর জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং কেস, আপনারা একটু ভালো করে ফলো করবেন। আমাদের মূল জায়গাটা যেটা সেটা হচ্ছে আজকের এই আনসেন্সর্ড এপিসোডে যেই গল্পটা আমরা শুনেছিলাম শুভর কাছ থেকে, তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো, শুভ হিজড়া যেটা বলেছিল আমি জেনুইন, এবং আমি যখন ওই কমিউনিটির সাথে মেশার চেষ্টা করলাম আমি কাউকে পাইনি জেনুইন, সবাই হচ্ছে নিজের জেন্ডার চেঞ্জ করে ডাক্তারের কাছে গিয়ে করে ফেক হয়ে নিজের জীবনে সে এইভাবে থাকে। তার পিছনে দুটো কারণ, একটা হচ্ছে কারো অর্থনৈতিক ভাবে লোভ, এবং আরেকটা হচ্ছে যে কেউ সমকামী এবং সমকামী হয়ে যে ওই কমিউনিটিতে যাওয়ার পরে তাদের মধ্যে পরিবর্তনগুলো নিয়ে আসে। এবং আজকে এরকমই একজনকে আমরা পেয়েছি, তার কেসটা আসলে কি ছিল সেটা আমরা জানার চেষ্টা করছি, যিনি পরবর্তীতে নিজের লিঙ্গ কর্তন করেছেন এবং যে ঘটনাগুলো যেভাবে ঘটে গেছে সেটা আপনাদের সামনে সব হাজির করছি আমরা। ওকে বলুন, তারপর
আমার গুরুর কথা কোনটা, যে আমার বাড়ি ঘর সমাজের মাঝে যায় যদি এরকম আমাকে এই রূপে যদি তুলে ধরে কিংবা নাচায় গায়ে তুলে তাহলে আমার এলাকার গাড়ি দেওয়া বন্ধ, আমার এলাকার গাড়ি দেওয়া বন্ধ, মানে আমার আমারটা জানলো না, আমারটা জানলো না, ওদের তো জানলো না, ওদের ঘাটটা ঠিক থাকলো। অ্যাকচুয়ালি আমার শুদ্ধ আমার এলাকা আসতে আমার বাবা মাটা কেউ ছাড়া করে দিল, ওরা যাওয়া মানে তোমার বাবা মাটা ছাড়া হওয়া নাকি। তো আমি অনেক বারণ দিলাম আমার গুরুটাকে যে গুরু এরকম কাজ করিও না, তোমরা তো কোনো না কোনো মায়ের সন্তান, প্রয়োজন আমি কোনো দিন আমার বাবা মার কাছে আমি যাবো না, আমার এলাকার দাবি নিয়ে আমি এলাকায় যাবো না, কিংবা ছেলে হিসেবে কখনো আমি পরিচয় দেবো না, আমি জানবো যে আমি তোমার সোমা, সোমা হয়ে জন্ম হয়েছে আমি সোমা হয়েই থাকি। এতটুকু পর্যন্ত আমি তাকে আশ্বাস দিচ্ছি, দেওয়ার পরেও তারপরেও তার মনে ভয় যে হ্যাঁ আমার এই 100,000 টাকার বাগানের মধ্যে এই 20,000 টাকার ফুলটা যদি নষ্ট হয়ে যায় তার ধারণা এটা, কিন্তু আমার এটা কখনোই মনে ছিল না, কেননা তাকে আমি গুরু হিসেবে ভালোবাসতাম। তো আমি বলতাম যে মা এরকম কিছু কখনো ভাবিও না। তারপরেও কি করলো, আস্তে আস্তে ওনার গ্রুপটা বড় হয়ে গেল, আমার আমাদের কাছে অনেক মানুষ হয়ে গেল, আরো কয়েকজনের কয়েকজন এরকম হয়ে গেছে, আমারও 2-3 জন সার্কিট হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমার এলাকার মধ্যে এসে দুনিয়ার হাও খাও করতেছে, মানে যেগুলো অপারেশন করা এগুলো তো আমার বাড়ি ঘরের মধ্যে যা বিদিকে ছেলা গায়ে দিছে। তখন আমার বাবা কি করছে, মেম্বার চেয়ারম্যান সব এই সবাইকে ডেকে ডেকে আনছে একটা গ্রামের মধ্যে, আমাকে নিয়ে আসছে, আমি জানি না আমার বাড়ি ঘরে যে আসবে আর আমি জানিও না, তো আমাকে এরকম একটা পাঠাইছে, মানে কি যে আমার একটা বন্ধু ধরাই দিচ্ছে আমার মতো নিয়ে একজন আরেক আরেক সাগরকে, মানে আমার জীবনে আমার লাভার বানিয়েছে, আমার স্বামী বানাই দিচ্ছে আমাকে।
এই স্বামীটা কিভাবে বানাইছে?
এই স্বামীটা বানাইছে, ওনার দোকান করতো, তিনি দোকান করতো, আমি কালেকশন করতাম, তো তো ওনার সঙ্গে আমি দোকানে যাইতাম, চা খাওয়াইতো, পান খাওয়াইতো, যা যা লাগে আমাকে সম্পূর্ণ, কিন্তু কসমেটিক উনি আমাকে নিয়ে দিত। তারপর খুব মিষ্টি
সাগর কি মানে উনিও কি হিজড়া ছিলেন নাকি?
না না, উনি স্বাভাবিক একজন পুরুষ ছিলেন।
আচ্ছা।
হ্যাঁ, উনি ভাবতেন যে আমি এত সুন্দর একজন সুমা, আমি তো অরিজিনাল সুমা, উনি জানতেন যে এটা।
আচ্ছা।
একদিন এই এই আকাশে কি করলো, আমার গুরুকে বলতেছে, জটনিগু তোমার ধর্মের মানে হিজড়া অনুযায়ী তোমার তোমার এখানে আমি কারিক হম, মানে বুঝতে কারিক মানে একটা পার্সোনাল বন্ধু হম, স্বামী হম, মানে কি কি লাগে? তখন বললো যে 1,250 লাগে, কাপড় লাগে, মিষ্টি লাগে, এসব এসব লাগে, আমি তোমাকে 1,250 তার থেকে আরো বেশি দিতে পারি, এরকম এরকম বললো। তো আমার গুরুর লোভের তোলে পরে কি করলো, নিয়ে আমাকে কি করলো, এই সাগরের হাতে তুলে দিল। এইরকম সাগরের মিষ্টি নিয়ে আসছে, 1,250 নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে। তখন আসার পরে একদম ডাক দিয়ে সবাইকে বসেছি। তখন আমরা তো আমাকে সহ মিলে, তখন তো আস্তে আস্তে আমাদের গ্রুপ বড় হয়ে গেছে, আমার সার্কিট হয়েছে, ওদের সার্কিট হয়েছে, আমার গুরুর নাতিন হয়েছে, এরকম এরকম অনেক বড় হয়ে গেছে না গ্রুপটা, প্রায় 25 জন হয়ে গেছে। সবাইকে ডাক দিয়ে বসাইতে, বসানোর পরে সবার মাঝে বলে, এই আমি সুমার সালামি নিলাম, অর্থাৎ পরিচয় পত্র পাইলাম সাগরে, যে সুমার পারি অর্থাৎ স্বামী হয়ে গেল,
গুরু মাঝে মুখে বললেই হয়ে গেল,
বলে বলে গেল। এটা দিয়ে পরে আমার মাথায় কি করলো, গুরুমার আসলাটা দিয়ে আমার দুজনকে ঢেকে দিল, ঢেকে দিয়ে দুজনের হাতে দিতে লাগবো, দিয়ে সবাই বলে বলো কি তালি বাজাও, সবাই তালি বাজাও, দূরে দূরে তালি বাজাও, দিয়ে দিয়ে করো, এটাই কায়েম কায়েম হয়ে গেল, অর্থাৎ বিয়ে হয়ে গেল। এরকম করে ওকে ওর সঙ্গে আমাকে জড়িত করে দিল। যখন জড়িত করে দিল আমাকে ঘরের ভিতরে, আমি গেছি, উনি উনি ঢুকছে আমার আমার কাছে, ওই যে আমি বললাম না আমার মেলিপা নাম ভাব, মেলিপা নাম ভাব, এইরকম। তো এই যখন ঘরে গেছে আমি কিন্তু ফুস্টামি করি, কষ্ট করতে আমি কি করি, কতক্ষণ হলে আমার পারি, আমার স্বামী না, আমার স্বামী তো আমি হিজড়া না, আমি দরজার পাবলিকের সামনে, তার দেওয়ালের মাঝে ঘরের ভিতরে কিন্তু আমার স্বামী, এরকম আর কি। তো এই উমা আমার শুয়ে পড়ছে, সুন্দর করে শুয়ে রাতটুকু কাটাই দিলাম।
আপনি বলছিলেন যে আপনি পুরুষ, তাহলে ওর সাথে আপনার সম্পর্কটা কি হলো?
আমি একজন পুরুষ, কিন্তু পুরুষ হয়ে পুরুষ পুরুষের দিকে চাইতে ভালো লাগতো, যে মনে আমার একটা আবেগ,
ওরও কি ব্যাপারটা ওরকমই ছিল,
এরকম মানে ওই তো ওই একটা পুরুষ, আকাশে একজন পুরুষ ছিল, আকাশে ধারণা ছিল কি আমি একজন মেয়ে।
আচ্ছা, তো ও তো বিয়ে করার পরে দেখলো যে আপনি মেয়ে না, তো ওর ব্যাপারটা কি ছিল?
তারপর হঠাৎ করে যখন আমরা একসঙ্গে বিষ্ণু শুইতে গেছি, আমি তো আকাশ ভাই আপনি না শোন, আমি নিতে শুই, আমি প্রথম প্রথম আর কি এই নতুন বউ যেরকম করে আমি এরকম করতেছি, মানে নতুন বউ আমি মানে অভিনেত্রী, ভাই আপনি কেন শোন আমি এখানে শুনি, হ্যাঁ কই না কেন তুমি আমার বউ না, দাকে এরকম করে নিয়ে সুন্দর করে, তখন তো আমার আছে, এখন আমি কি করবো, কাপড় গুলা কি করছি অস্তে অস্তে মুড়াই মুড়াই পেঁচায় 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 উঠাই 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 উঠে ওটার সঙ্গে একদম পেঁচাই ফেলছি, পেঁচাইয়া একদম টান দিয়ে ধরে এটা আমি উঠাই উঠাই ফেলছি, মানে আমার নাই দেখছো আমি একদম সমান, এখন কি করবা, এখন আর কি করবো, আমি ওকে আবার বোঝাই, ভাইয়া রে কিন্তু জানো আমি আমার কিছু নাই, দেখছো যে সমান, তাই প্রথম ভাইয়া কি করবো এখন কও, এতগুলো টাকা পয়সা দিয়ে বিয়ে করলে আমাকে মনের আবেগকে ভালোবাসে না, উনি আমাকে বলে কি এক রাস্তা না থাকলে আরেক রাস্তায় আসে,
ব্যাপারটা ছিল উনি সমকামী ছিলেন। ওকে বলেন তারপর কি হলো?
তারপর এরকম করে উনি উনি আমাকে
বুঝতে পারছি, আমি একটা জিনিস ক্লিয়ার হলো এখানে যে উনি সমকামী ছিলেন এবং এই বিষয়টাকে আপনার কাছে খুব নর্মালি মনে হয়েছে, আপনি বিষয়টাকে আপনার জায়গা থেকে দেখেছেন অন্যভাবে। এখানে একটা বিষয় একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আমরা আজকে এখানে যে অনুষ্ঠানটি করছি দ্যাট ইজ JBSB Uncensored, এটা একটা কমিউনিটির একজন মানুষের পুরো জীবন আচরণটা এখানে তুলে ধরছি, বিষয়টিকে কিভাবে আপনি দেখবেন কিভাবে আপনি ব্যাখ্যা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের ইডিওলজিটা হচ্ছে এটাই, আমাদের ভ্যালুসটা হচ্ছে এটাই যে যে মানুষরা সারা জীবনেই ধরা ছোঁয়া বাইরে থাকে, যে মানুষরা আমাদের মেইন স্ট্রিম কমিউনিটি থেকে ডিফারেন্ট, যাদেরকে আমরা পেছনে ফেলে চিন্তা করি, যারা আমাদের একেবারে মূল ধারা স্রোতের সঙ্গে ডিটাচড, এইরকম একটা কমিউনিটি হচ্ছে হিজড়া কমিউনিটি। এবং এই কমিউনিটির মধ্যেও যে ঝামেলা আছে, এই কমিউনিটির মধ্যেও যে করাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেটাতে
চোখ দেয়া প্রয়োজন, এবং একই সাথে কিভাবে একটা মানুষ সমকামিতার মধ্যে জড়িয়ে যায়, কিভাবে একটা মানুষ এই বিষয়গুলোর মধ্যে জড়িয়ে গিয়ে নিজের জীবনের ধ্বংস ডেকে নিয়ে আসে, নিজের জীবন শুধুমাত্র না সমাজের জন্য বোঝা হয়ে যায়, সেটার অন্যরকম কনফেস হচ্ছে আজকের এই অনুষ্ঠান। আমরা কারেকশনের জায়গাতে আসতে চাই। আমরা মোটেও এটা বলতে চাচ্ছি না যে পুরো কমিউনিটিটাকে চেঞ্জ করতে হবে, পুরো হিজড়া কমিউনিটিকে নিয়ে চিন্তা করতে হবে, কিংবা আমরা এটা বলতে চাচ্ছি না যে যারা এখানে এসে কনফেস করে যাচ্ছেন তারা ফেক, মানে সবাই ফেক, এগুলো আমরা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি এটাই যে এখানে ঝামেলা আছে এবং সেই ঝামেলার দিকে আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত। অবশ্যই এটার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমাজ কিছুটা হলেও দায়ী, সেই জায়গাটিতে আমাদের সবার চিন্তা করতে হবে। যদি আপনি শরীর বৃত্তির জায়গাতে আসেন, শারীরিক চাহিদার জায়গাতে আসেন, সেই জায়গাটিতে ওর যে মনোবাসনা সেটা কমপ্লিটলি ন্যাচারাল ছিল নাকি সেটা আরোপিত ছিল, সে বিষয়টা নিয়েও আমাদের কোনো মত বা দ্বিমত কিচ্ছু নেই। এটা ওর জীবনে ঘটেছে, সেটা ভালো না মন্দ সেটা আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে জাজমেন্টের জায়গাতে যাবেন। এখানে আমরা ব্যক্তিগত কোনো ভ্যালুস বা মতাদর্শ প্রচার করছি না, সুতরাং এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা শুধুমাত্র কনফেসের জায়গা থেকে একজন হিজড়ার নিজের শরীরের যে গুরুত্বপূর্ণ অংশ সেই জায়গাটিতে পরিবর্তন করে একটা কমিউনিটির মধ্যে মিশে যাওয়া, যে কমিউনিটিটা হচ্ছে ফেক কমিউনিটি, তার মানে পুরো হিজড়া কমিউনিটি ফেক না, হিজড়া কমিউনিটির কেউ কেউ ফেক, সেই ফেক কমিউনিটির সাথে মিশে যাওয়া এবং নিজের জীবনটাকে ধ্বংস করা, সেই বিষয়টা আমরা এখানে হাইলাইট করছি, যাতে করে তাকে শুনে কেউ যাতে কখনো কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। বলুন, আপনি যেখানটায় ছিলেন, আপনি ওনাকে স্বামী হিসেবে মেনে নিলেন আপনার কথা অনুসারে এবং আপনাদের যে রুলসটা ছিল পারিক হিসেবে মেনে নিলেন, ঠিক আছে। তো আকাশের সঙ্গে আপনার এই সম্পর্ক, পাশাপাশি আপনি আরেকটা জায়গায় ছিলেন যে আপনাদেরই কিছু লোক আপনাদের বাড়িতে গেছে গিয়ে ওই বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছে।
তারপরে ওই আমার যে বন্ধুটা ছিল, আমার পারিটাকে নিয়ে আমি আবার ঘুরতে গেছি। অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছি, আমরা জানি না এর মধ্যে কি করছে, আমার বাড়ি ঘরে এরা সবাই গেছে, যাওয়ার পরে প্রায় 6-7 জন হবে, 6-7 জনের মধ্যে 5 জনই হইতেছে কাটা, মানে অপারেশন করা হলো, ওরা ফেলে দিচ্ছে। 5 জন আমার বাড়ির মধ্যে যাইয়া তালি বাজাইতেছে, মুখে ভাষা খারাপ করতেছে, কি করতেছে না করতেছে এলাকাবাসীকে, একটা এলাকার গ্রামের মধ্যে যেরকম করে 8-10টা পোলাপাইন দৌড় দিয়ে আসবে না কেন, এরকম করতেছো তোমরা, গ্রামের সরম না তো পোলাপাইন যা ধরতে ধরছে ধরছে, যখন ধাক্কা দিতে বের করে দিচ্ছে, ওরা বিচার ডাকছে, বিচারের মধ্যে এসব দুনিয়া ধরনের কথাবার্তা বলছে, আমি হিজড়াগিরি করি, আমি হিজড়া, হিজড়াদের সঙ্গে আমি মিলে বাইল দিয়ে চলি, আমার কথা বলতেছে,
কেন বলতে গেছে, আপনি তো মিলেই আছেন ওদের সঙ্গে,
মানে আমি যেন কোনো কখনো কোনোদিন ওদের আমার বাড়ি ঘরে আমি আসতে না পারি, মানে
আপনার বাড়ি ঘরে যাতে কখনো রিটার্ন না যেতে পারেন সেই জন্য ব্যবস্থা করে,
মানে আমার বাড়ি ঘরে যেন আমি আসতে না পারি, আমি যখন ওদের সঙ্গে মিশে গেছি, আমার চুল টুল বড় বড় দেখে আমার ভাবভঙ্গি ওদের মতো হয়ে গেছে, 1-2-3-4-5 দিনের দিন ওই যেরকম ওকে সবাই মেনে নিছে, এরকম আমাকে যদি কিন্তু মেনে নেয় তাহলে আমার এলাকাতে তাহলে ওর ভাতটা নষ্ট হয়ে যাবে না, যেন আমাকে যেন কেউ না মেনে নেয় তার আগে আমাকে নষ্ট করে দিচ্ছে।
আরো একটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা। জেবিএসবি আনসেন্সরে আপনারা আজকে শুনছেন সোমা হিজড়াকে। যারা জেবিএসবি আনসেন্সরে এসে কনফেস করতে চান তারা আমাকে ফোন করতে পারেন এই নম্বরে 09613-892-892। Again, I'm repeating, 09613-892-892. Please call this number and যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria.com, that is rjkebria.com. GBSB Uncensored এর একটিমাত্র পেজ আছে যেটি সারা মাস জুড়ে একটিমাত্র এপিসোড হয় এবং সারা মাস জুড়ে এখানে কথা হয় এই স্পেশাল এপিসোডটি নিয়ে, সেটা হচ্ছে www.facebook.com/jbsbuncensored। কোনো প্রিয় শ্রোতা সোমা হিজড়া এখানে কনফেস করছে, আমরা কথা না বাড়িয়ে সোমা হিজড়ার কাছে আবারও ফিরছি। মনে রাখবেন জেবিএসবি আনসেন্সর্ড যেটি আপনারা আজকে শুনছেন এটা দ্বিতীয় পর্ব এবং প্রচারিত হয় প্রতি মাসে একটি এবং মাসের শেষ সপ্তাহে। ওকে সোমা, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
বিচারের মধ্যে বলতেছে ওই কি হিজড়া, ওই হিজড়ার সঙ্গে যে এগুলো করে হিজড়ার সঙ্গে ইয়া করে হিজড়াদের দিক মেরে খায়, যে দেখো ভাই ওই জীব জন্তু পুরুষ মানুষ আপনারা ওকে চিনো না, সুমনকে সবাই চিনো না বলে, হ্যাঁ সুমন এলাকার পুরো না, হ্যাঁ সুমন এগুলো এগুলো করে আমাদের রিজিকে বাধা দিয়ে ফেলে, মানে আমার গ্রামবাসীকে পচাই দিয়ে গেল কি, আমি যখন না আসতে পারি ওদের কাছে থেকে যাই, কিন্তু ওদের কাছে থাকাটা তো বড় কথা না, কিন্তু আমার বাপ মা দাদিগুলো কোনো আমি হারিয়ে ফেললাম, এতটুকু তো বুঝতেছে না ওরা, তো এগুলা বলে ওরা কাপড় চোপড় খুলে সমাজের মাঝে দেখাই দিল, সমাজের মানে সব চলে গেলো, সমাজের মধ্যে এগুলা করা মানে ছোট বড় মাঝে চলে গেছে না ওরা সবাই, ওদের কোনো দামটা আছে আরো নাই, সবাই যখন চলে গেছে এমনি চলে গেছে, মনের মধ্যে রাগ ঘিন এসব নিয়ে তো চলে গেছে নাকি, চলে যখন গেছে এখন আমি এসে শুনলাম এসব সব ঘটনা কোথেকে শুনলাম, আমার এলাকার ভাই বন্ধু আছেন আমার সঙ্গে, আমার একসঙ্গে ছোটবেলায় পড়ালেখা করছি চলাফেরা করছি এরকম ভাই বন্ধু আছেন আমাদের সঙ্গে, তাদের কাছে যখন শুনছি আমার দুনিয়াটা ভেঙে মাথায় পড়ছে, তখন কি করছে আমি কল দিছি আমার ওখানে দোকানের সওদাগর আছে মানে অনেক বড় লোক আছে, ওদের কাছে টেলিফোন আসছি নাম্বার আমি নিয়ে গেছিলাম, এই মামার কাছে ফোন দিয়ে আমি আমাকে আমার ডাকছি ডেকে দিছি, ডেকে দেওয়ার পরে সম্পূর্ণ ঘটনা খুলে গেছে, খুলে কোয়ার পরে আমি এগুলা আমার গুরুরে কইছি, কোয়ার পরে কয় চিসি কয় চিস তো করছে মানে ভালোই তো করছে, যেন কোনোদিন ইয়া তোমার জজমেন্টে কাছে না করো, কোনোদিন কোন পাবলিকে যেন তোমাকে কিছু না বলতে পারে, তা বলার আগে তোমরা বলে দিয়েছি তুমি হিজড়া হয়ে গেছো, হাই আল্লাহ মা তুমি কি করলে এটা, আমি তুমি আমার গুরু তোমার তুমি ভালো চাইছিলাম তুমি আমার ভালোর প্রতি এটা দিলা, তো এই মনের মধ্যে আগে জিদ্দে গুসায়ে এর এখান থেকে চলে গেছি ওই আমার বাড়িটাকে নিয়ে, চলো আমি তোমার এখানে থাকবো না, তুমি দোকান আছে তুমি আমাকে একবেলা কি ঢল ভাতে খাওয়াইতে পারবা না, ধরো তুমি আমার তারিখ হিসাবে বাদ দাও এখন ভাই ভাইয়া থাকে আর কোনো কথা আছে তোমার তো না, তো রাগ করে যখন চলে আসছি তখন তারা এখানে বিশ পঁচিশ জন যা আছে একটা ট্রাক পুরো একটা বালুর ট্রাক সহ মিলাইয়া সব গেছে, প্রায় পঞ্চাশ টাকার ভাড়া লাগে, এত দূর আমরা চলে গেছি, এই পঞ্চাশ টাকার ভাড়াতে খবর দিয়ে নিয়ে যাইয়া এলাকাবাসীর মধ্যে আমাকে খুলে দিচ্ছে, অর্থাৎ কি আমার কাপড় টেনে খুলে ফেলছে, ইয়ে বেড়ায় বেড়া বেড়া বেড়ায় ঘর করে থাকে সংসার করে এরকম এরকম, আমার ওই জায়গার মধ্যে ওই চোখ দেখানো দেখানোর থেকে মরা ভালো না, যাই হাই এ কি হয়ে গেলাম, আমাকে মাত্র মাসে দেখলো যে আমি একজুরি বউ স্ত্রী এত সুন্দর আমি সুমাফা, তো আমাকে এখন কি করবে, এখন এই সরম আমি কি করলাম, তখন গুরুকে ঘরে আনছি আমাকে বলে এটা সেটা, ও ঘিন থাকলে ও যদি থাকে ঘিন বলে পাটা পোতা কিনে, ঘিন থাকলে পাটা না কিনতে বলে পোতা কিনে দেখা, পোতা না কিনতে বলে পাটা কিনে দেখা, একটা হইলো দেখা, যা হিজড়া হয়ে আয় আমার মতন হয়ে আয় আমার মতন হয়ে আমার মতন এই দাগা বানাইয়া পরে আয়, যখন আমি বলছি তুই কেমন দাগা বানাইছিস তুই কেটে না ফেলে দিয়েছিস, এই তার জন্য আমাকে সবাই ধরে আমাকেও মারছে আকাশ ভাই কেও মারছে, মারার পরে কি করলাম,
আকাশ তো নর্মাল সাধারণ একটা ছেলে ছিল,
হ্যাঁ
তার কি আলাদা বাড়ি ঘর ছিল, তো ওকে যখন আপনার সঙ্গে ভাবে ধরে সবাই মিলে এরকম নির্যাতন করলো ওর সব নামেও তার এলাকায় বদনাম হয়ে যাওয়ার কথা,
হ্যাঁ হ্যাঁ কেননা আমরা ওদের গ্রাম ছেড়ে আমার আমার গুরুর ঘর ছেড়ে ওদের গ্রাম ছেড়ে আমরা অনেক দূরে চলে গেছি, আমরা পঞ্চাশ টাকা ভাড়া আর কি, মানে ওই দোকানদারি আর করে না দোকান বন্ধ রাখছে, ওই দিন কাজ করে দিন আনে আমি দিন এগুলো রান্না বাড়ি করি খাই এরকম করে,
ওইরকম একটা জায়গায় গিয়ে আপনাদেরকে ধরেছে,
হ্যাঁ ওরকম একটা জায়গার মধ্যে আমাদের ধরেছে, ওই জায়গাটার মধ্যে ওকে যে নষ্ট করে দিল ওই এলাকার মধ্যে একটা হলো কি ওর আত্মীয় স্বজন ছিল না ছিল, তো তখন কি করবে উনিও চলে আসছে মাইকুল খাইয়া চলে আসছে, যখন তখন আমিও আসলাম, একদিকে আমার ঘর হারাইলাম এদিকে হারাইলাম ওদিকেও হারাইলাম মায়েরও খাইলাম, এখন আমি হেঁটে যাবো আমার এতটুকু শরীরে শক্তি নেই, আমাকে দুই দিন ধরে বাইন্ধা রাখছে, ওরা গ্রামে যায় আমাকে মাইরা ঘরের মধ্যে বাইন্ধা রাখছে, বাইন্ধা রাখার পরে ওরা গ্রামে যায় মানুষের সঙ্গে গরিব মানুষের সঙ্গে যাইয়া ওরা যুদ্ধ লড়াই করে, মানুষের মানুষের বাড়িতে যে ঘরে ঢুকে গরিব গরিব মহিলা গো ওদেরকে ঝাড়ু দিয়ে বাড়ি দেয় তুলে ধরে টান দেয় এগুলা করে, তো এই গ্রামের মানুষ খেপে যাবে না যে তোমরা নিবা খাবা নাও খাও না চলো না তোমরা হিজ যাও সহায় এগুলো বলে, তার জন্য ওই ওদের সঙ্গে গ্যাঞ্জাম হয়েছে, এই গ্যাঞ্জাম বলে আমি নাকি লাগাই দিচ্ছি আমি বলে সন্ত্রাস ঘুমটা ধরাইছি, এর জন্য আমাকে দুনিয়ার আরো মাস দূর করলো, তো তুই কি হিজড়া তুই হিজড়ার পিছনে লাগস তুই হিজড়া হয়ে যায় তোর ঘিন থাকলে পাটা পোতা কিনে দেখা, আমি তো কি জানি কি সেই পাটা পোতা কিনবো আমি তোমার ঘরে এখন আছি তখন না আমি খনিকে তোমার মতো স্বাধীন সারছি আমি খনিকে আবার সালমান শাহ হইতে পারবো আমি ওরকম কেন হয়ে যাবো, তখন কয় তাহলে যাইলে যা আমার আমাকে আমার ক্লিয়ার করে দিয়ে আমি তোমার আমি কি ক্লিয়ার করে দিয়ে যাবো, তোমাকে এত বছর যে আমি খাওয়াইলাম কামাই করে এই মানুষের কিন্তু ধাপ্পাবাজি করে যায় না যে তোমাকে যে আমি দিলাম আমার ক্যাশ গুণা গুলা যে সব নিজে আত্মসাত করলা তুমি আমাকে কি করে দিলা আমার কাছ থেকে নিয়ে নিয়ে যে তুমি যে ক্যাশ গুলা আত্মসাত করলা এখন আরো বলতো আরো দিতাম তোমাকে কি দিব কি পাবো আমার কাছে,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, একটা বিষয় অবশ্যই নোট রাখবেন, ও ওর যে ভালো লাগার জায়গা সেই জায়গাটা থেকে ও কি বলা যায় এটাকে মানে সমপর্যায়ের যেই জেন্ডার তাদেরকে ভালো লাগতো মানে ও ছেলে কিন্তু একটা ছেলেকে ভালো লাগতো যেটাকে আমরা সমকামী বলি আমাদের ভাষায়, এবং এই সমকামিতা
ওকে কোনো না কোনো ভাবে হিজরা কমিউনিটির দিকে নিয়ে গেছে, সেটা ছোটবেলা থেকেই ন্যাচারালি হয়েছে। এবং এখন হিজরা কমিউনিটিতে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে ওর শরীরের অঙ্গ, এবং এই শরীরের অঙ্গটা থাকলে ওদের ধারণা যে কোন একটা সময় ও ওখান থেকে বের হয়ে যে নর্মাল ছেলে সেজে লাইফ লিড করবে, যেটা ওই কমিউনিটির জন্য একটা বড় সমস্যা হবে। কারণ ও যদি বের হয়ে গিয়ে নর্মাল লাইফ লিড করে, তাহলে সাধারণ মানুষ যারা আমরা আছি তারা মনে করব যে ওখানে যারা আছে তারা সবাই ফেক, এবং ফেক সেজে তারা এই কাজটা করে। যদি এই ধারণাটা আমরা পোষণ করি, তাহলে ওদের জন্য দিন যাপন করা খুব কঠিন হবে, যে কারণে ওরা ওকে বাধ্য করার চেষ্টা করছে যে ওর অপারেশনটা হয়ে যাক। আমি বিষয়টাকে সহজ করে বললাম, কিছু বিষয় একেবারে স্পষ্ট ভাবে বলা সম্ভব না, আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন। জি বলুন। তারপর
আমাকে বলে যে আমারগুলো আমাকে দিয়ে যান, তুমি আমার কাছে কি পাবা? আমি যা সারা জীবন কামাইলাম, আমার জন্ম দিয়েছে বাপ মা, আমি তাদেরকে না দিয়ে তো আমি তোমাকে কামাই করে খাওয়াইলাম। আমার বাবা যে রূপে আমাকে জন্ম দিয়েছিল, আমি সেই রূপটা যদি বাবার করে খাইতাম, আজকে আমার বাবার সবকিছুর মালিক আমি হইতাম। আমার বাবার কিছু না থাক, আমি গরিবের সন্তান, আমি দিনে এনে দিন খাই। তারপরে তো বাবার একটু দোয়া হইলেও পাইতাম, আমি সেটা থেকে বঞ্চিত হই। আমি তোমাকে যা রুজি করতেছি, এক টাকা রুজি করি না, পাঁচ টাকা রুজি করি, আমি লক্ষ টাকা রুজি করি। হিজরার ইনকাম হইতেছে লক্ষ টাকার ইনকাম, সেই লক্ষ টাকার ইনকাম আমি তোমাকে দিচ্ছি, আর তোমাকে কি দেবো? তোর কাছে আমি 2,00,000 টাকা পাবো? আবার ওনার থেকে এই কথা, আমি কোথায় 2,00,000 টাকা পাবা? পাইলে নিয়ে আসিও। আমি এই কথা বলে গেছি, হিজরারা টাক খবর দে, টাক দিয়ে এখন এলাকা গ্রামবাসীতে যাও, আমি থেকে যাও। ও তখন আমার মনে জিত উঠে গেছে, তুমি আমাকে এত মারতেছো, এত ধরতেছো, এত করতেছো, আবার এলাকা যাইতে শিখতেছো। আমি হিজরাই না, আমি বেড়া মানুষ, আমি যখন বেড়া মানুষ এত কিছু প্রতারণা করে খাচ্ছি, তুমি কি তোমার মতনই হয়ে আসি আমি, দেখে আমি প্রতারণা কিনা করে খাই কিনা? তখন ওই ঘিনে লজ্জা, আমি বাড়িতে না যেয়ে আমি ডাইরেক্ট শহর চলে গেছি, কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট নামছি, খুলনা বাগেরহাট থেকে নেমে একটা মোটর সাইকেল নিচ্ছি, 300 টাকা ভাড়া দিয়ে চিতলমারি গেছি। চিতলমারি ব্রিজের হাতের ডাইন পাশে নামাতে, এই হাসপাতালে যাওয়ার পরে কথা ভাঙচুর হয়েছে যে আমি এই সিগড়ায় ফেলবো, মানে আমি আমার লিঙ্গ কেটে ফেলবো। প্রথমত হচ্ছে যে ডাক্তারটা আমাকে, মানে মেইন ডাক্তার একটা আছে, মানে যে সিলাই টিলাই করবে,
এটা কি আপনি আগে থেকে জানতেন? খোঁজ থেকে আপনি জানতেন আগে থেকে যে ডাক্তার
হ্যাঁ, ওনার খোঁজ আমি জানছি। কিভাবে জানছি? যে আমাদের ঘরে হয়ে আসছে, যে অনেক অনেক কিছু হয়ে আসছে, আমিগুলো জানতেছি না যে ওরা ওরা কিভাবে করে আসতেছে, লিঙ্গ কেটে আসতেছে কোথেকে, কিভাবে কি যন্ত্রণা, কি দুঃখ, এগুলা তো জানার পরে আমি অনেক পদ্ধতিকে ঠিকানা নিয়ে নিয়ে আমি নিজেই গেলাম একদিন। যাওয়ার পরে এখন একজন মান্নান ভাই করে নাম আছে, বুড়া পাঁচ সপ্তাহে নামাজ পড়ে চাপ দাঁড়িয়ে আছে। তার মাঝেও এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে যে ঝাড় তিল পরিমাণ বিন্দু জায়গা ঠাই নাই, যে খোদার দুনিয়াতে তো নাই নাই নাই, যে ওকে তিলটা আল্লাহ তাল্লাহ সৃষ্টি করছে তার কাছেও ঠাই নাই। এই উপর থেকে তো নিষ্পন্ত এত বড় একটা কাজ, সেই কাজটাই করেই মন্নান, ওই না করে দিলে করতে পারতো? সেই খুলনা শহরে বাগেরহাট চিতলমারিয়া ওখানে অপারেশন করাইলো আমাকে।
অপারেশনটা করালো মানে?
মানে আমি তখন সরাসরি গেলাম, আমার সঙ্গে কথা ভাঙচুর করতেছে, কি করবা তুমি, একদম সমান বানাইবা না মেয়ের মডেল বানাইবা? আমি বলতেছি যে মেয়ের মডেল বানাম আমি, যার কারণে আজকে আমার এই সৌন্দর্য দুনিয়াটা অন্ধকার করে ফেলতেছে, আমার জীবনটা থেকে আমি জীবনে বলি দিয়ে দিচ্ছি। আমার এখন জীবনে বেঁচে থাকতে হলে দুই পায়ের উপরে আমার করতে হবে, তাছাড়া তো উপায় নাই আমার, চারিদিকে আমার পথ বন্ধ করে দিছে পায়ের শিকল। তারপর আমি কি করলাম, চিন্তা ভাবনা করে আমি রাজি হয়ে গেলাম, হ্যাঁ মেয়েলি ভাবটা করব। তখন উনি আমাকে বললো কি 21,000
টাকা লাগবে,
হ্যাঁ মেয়েলি ভাব করতে, মেয়ের স্টাইল বানায় দিবে আর কি, হুবহুব মেয়ের স্টাইল 21,000, আর শুধু একদম খালি গোড়া থেকে কেটে সমান করে দিবে, ওটা হইতাছে 12,000। ঠিক আছে, আমি বলতেছি না আমি মেয়েলি ভাব করব, 21,000 টাকা দিই। যখন এটা আমি করেই ফেলছি, ওদিনই ভাঙচুর করার পরে 21,000 টাকা আমি জমা দিয়ে দিছি। জমা দেওয়ার পরে আমার প্রেশার মাপছে, প্রেশার মাপার পরে অনেকগুলো ওষুধ আমাকে খাইয়ে দিছে, খাইয়ে 5 মিনিট শুয়ে নিচে নিয়ে গেছে। নিচে নিয়ে আমার ঠিক কোমরে, কোমরের মাঝখানে একটা ইঞ্জেকশন দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পা গুলো অবশ হয়ে গেছে,
মানে পা আর কোনো ফিল নেই আপনার?
না, একদম কোমর নিচ থেকে,
অ্যানেস্থেশিয়া যেটাকে বলে, হ্যাঁ
মানে আমি কিছু বলতে পারি না, কোমরের নিচ থেকে। তারপর ঘন্টা খানিক পরে দেখি ঝিমঝিম ঝিমঝিম করে, মানে আমার ওই লিঙ্গটা কেটে ফেলছে, ওটা ব্যান্ডেজ করতেছে, যে ওটা ঝিমঝিম করে, মানে কি বুঝতেছি না আর কি। তখন করার পরে আমাকে বেডে নিয়ে শুয়ে থুয়ে আসছে, 3 দিন পরে অবশ ছাড়ছে আমাকে। অবশটা ছাড়ার পরে যে এত জয় যন্ত্রণার মধ্যে থেকে আমি উঠলাম, উঠলাম, উঠার পরে কিছুটা যখন ওষুধপত্র খাওয়ার পর সুস্থ হয়েছি, মানে ব্যথা ব্যথাটা কমে গেছে, তখন আমি একটা এই হুন্ডা নিয়ে আবার চলে আসি।
একটু একটু ইন্টারাপ্ট করছি, কিছু কোয়ারির জন্য এই ধরনের প্রশ্নগুলো করা, ফ্রম মেডিকেল পার্সপেক্টিভ থেকে বিষয়টি কোনোভাবে কেউ নেবেন না। আপনার যখন এই ধরনের অপারেশন হলো, যে ডাক্তার উনি করলেন, আমি জানি না উনি প্রফেশনাল ছিলেন কিনা, সেটা হচ্ছে যে এই অপারেশনটা করার সময়টাতে আমাদের তো কিছু ব্যাপার স্যাপার থাকে, ইউরিনিটের ব্যাপার থাকে, ওটা কি আপনি নর্মালি করতেন নাকি আলটিমেটলি আপনার কোনো সাইট কেটে টিউব দিয়ে বের করা হয়েছিল এরকম কোনো কিছু?
না, ওটা দেওয়ার পরে তো একদম কোমর থেকে একদম অবশ হয়ে যেত, তাই না?
কি হতো না হতো, আপনি টেরি পেতেন না?
না, কোমরের সাইড থেকে অবশ হয়ে যেত আর কি, শুধু কোমর দুইটা পা আর কি, মানে কোমর থেকে।
মানে আপনি কোনো ফিলই পান নি?
না, কি হয়েছে ওদিকে? ওদিকে কোনো ফিল পাই না।
সুস্থ হতে কতদিন লাগলো?
ও অবস্থা ছেড়ে দিয়েই অনেক ব্যথা বেদনা, ওই আমাকে তিনবেলা ইঞ্জেকশন দিতেছে, অনেকগুলা করে ওষুধ দিতেছে ব্যথা বেদনাটা কমে যাওয়ার জন্য, মানে যে ঘাটা বেশি হয়ে গেছে একটু শুকানোর জন্য, খুব মারাত্মক না একটা তো, তার জন্য ঘন ঘন আমাকে ইঞ্জেকশন দিতেছে, শুধু ব্যথা, দামি দামি ওষুধ দিতেছে ব্যথা বেদনা চলে যাবার, তারপর তো সহ্য হচ্ছে না।
আপনি যে কোমর পর্যন্ত অপারেশন ছিল, মানে অপারেশনটা যখন আপনার হয়েছে তখন আপনার সেন্স ছিল?
হ্যাঁ, তখন আমি আমার উপর যে পুরো জ্ঞান আছে সবকিছু আমি দেখতেছি।
মানে আপনি নিজের চোখে দেখেছেন যে কি করেছে না করেছে ওখানে ডাক্তার?
ওটা ওটা দেখায় না,
ওটা দেখায় না, কিন্তু আপনার সেন্স ছিল।
এদিকে মাথাটা বালিশের মধ্যে করে রেখে দেয়, মাথাটা উঠাইতেও দেয় না, দেখতেও দেয় না, এদিকে কাজ করে আর ওদিকে মাথার সামনে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলে, এরকম
গল্প করতে থাকে।
হ্যাঁ, গল্প 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 শেষ করে, এরকম করে আমার
ব্যথাটাতে কোনো কিছু ফিলই হয় না।
যখন ওভার ছেড়ে দেয়
তখন হচ্ছে পেইনটা,
আই হাই, তখন লাগে এই দুনিয়ার উপরে কিয়ামত আর কি কিয়ামত, তার থেকে তেগুন কিয়ামত হচ্ছে আমার এই লিঙ্গ কাটার কিয়ামত, যে আল্লাহ আমার আমার জীবনের যে শত্রু, যে আমাকে পাইলে নগদের মধ্যে মেরে ফেলবে, সেও যেন ভুলে কখনো এই কাজ না করে।
এই প্রশ্নগুলো বারবার করছি এই কারণে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠান সেটা যেই অবস্থায় হোক না কেন সেটাই সবচেয়ে বড় সুন্দর। উনিই তো মহান কারিগর, ওনার উপরে যারা খবরদারি করতে যায়, ওনার উপরে যারা কোনো ব্যবস্থা নিতে যায়, প্রকৃতির মধ্যে যেভাবে পরিবর্তন ঘটালে প্রকৃতি আমাদেরকে সেটা রিটার্ন দেয় খুব নেগেটিভলি, শরীরের উপর তো ব্যাপারটা তাই। উনি যে কাজটা করে আসলো পরিস্থিতিতে পড়ে, সেটা যে ওনার জীবনে কত বড় অভিশাপ হয়েছে সেটা আমরা সামনের দিকে আপনাদেরকে জানাবো। আজকের এই আনসেন্সর্ড এপিসোডটা পুরা কমিউনিটিকে সচেতন করবার জন্য দুই ভাবে, একটা হচ্ছে যারা এই হিজরা কমিউনিটিতে সমকামিতার জন্য যান, সমকামিতার জন্য গিয়ে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, এবং ওই কমিউনিটির কোনো কোনো বিশেষ কমিউনিটির দুই নম্বরই ব্যাপারটা ঠেকানোর জন্য তাদেরকে বাধ্য করা হয় লিঙ্গ কর্তনের জন্য, এবং এটা করার পরে তার যে জীবন, এবং একই সাথে এই কমিউনিটির কিছু ফেক পিপল যাদের জন্য আসলেই যারা বাইবর্ন জেনুইন হিজরা, যেটা আমরা শুভ হিজরার ক্ষেত্রে পেয়েছিলাম, তারা যেভাবে বঞ্চিত হন, এই দুটার মধ্যেই একটা আইনি পদক্ষেপ দরকার, একটা নিয়ন্ত্রণ দরকার। সেটা আমাদের জন্য যেমন ভালো, সেটা আসলেই যারা হিজরা তাদের জন্য তেমন ভালো। আমি এই মেসেজটাই দেবার চেষ্টা করছি আনসেন্সর্ড এপিসোড থেকে, উইচ ইজ ভেরি ভেরি রেয়ার অ্যান্ড টাফ, বিকজ আনসেন্সর্ড এপিসোড ইজ ভেরি রিস্কি এপিসোড, কিন্তু এটার পার্সপেক্টিভটা হচ্ছে কমিউনিটিকে সচেতন করা। আপনি যেটা বলছিলাম যে সুস্থ হতে কতদিন লাগলো আপনার?
আমার ঠিক আমি নিজে হেঁটে চলার মতন প্রায় এক দেড় মাস লাগছে সুস্থ হইতে, মানে ঘাটা শুকাইতে তিন চার মাস লাগে আর কি, মানে নিজে মতো সুস্থ হইতে দুই তিন মাসে দেড় মাসে হয়ে যায়। তারপর একটা পাইপ দিয়ে দেয় যে এই পাইপটা বারো দিন দশ দিনের মাথায় খুলে ফেললে আবার ওই পাইপ লাগে না, তো এরকম যখন হয়ে আসছে তখন আমি মুখ কথা চার দিন পরে অবস্থা ছাড়ার পরে একটু ব্যথা বেদনা করার পর কমার পরে তখন আমি অস্তি অস্তি একদম ভাবে করে বাড়িতে পৌঁছলাম, কোথায়, আমার গুরুর কাছে, যে গুরু আমি তো সিজাই ফেলছি, মানে আমি তো অপারেশন করে ফেলছি। আমার গুরু কই যা, আমি হ্যাঁ বিশ্বাস করে না, কই না। তারপর আমি যখন যে সামনে যা দাঁড়াইছি আমার সবকিছু দেখাইছি, আমার গুরু কই বাবা আমি জানি না এসব, আমি জানি না এসব, আমি জানো না মানে, তা গালি মন্দ করে পরে কি করলো আমার জন্য অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা ভাবনা লাগাই দিল। সে
অনুষ্ঠান বলতে,
অনুষ্ঠান বলতে মানে আমি যে লিঙ্গটা কেটে ফেলছি এখন আমি প্রকৃত একটা হিজড়া হয়ে গেছি, এটা এটার জন্য একটা আমার মানে পুরুষ জীবনটা আমার মরে গেছে, চল্লিশা করে দিবে সরাই আবার এটা আর কি বলে।
এটা ওই কোটার মধ্যে নিয়ম, আপনাদের মধ্যে নিয়ম,
কোটার মধ্যে হিজড়াদের নিয়ম, মানে হিজড়া সর্দারে পড়তে হয়। তে আমার জন্য কি করতেছে, সবাই টাকা টুকা জমাইতেছে, ওইগুলা সোমার বাড়াইয়া করুন, বা এমন অনুষ্ঠান করব, ওই নাচ গান করবে হিন্দুদের মতন, থান বসাইবে, এগুলো সেগুলো করে আমার মাথার মধ্যে সিঁদুর পরাইয়া দিবে। এমনি সিঁদুর পরাইয়া দিয়ে করে মাং ভরাই দিয়েছি, ওই এখন সাচ্চাকারী আজ থেকে হিজড়া। এই হিজড়া যতদিন বাঁচবে চলবে, হিজড়াগিরির হিজড়া ভাত খেয়ে চলতে হবে।
আপনাদের কি কোনো ধর্ম আছে? কোন ধর্ম কি আছে? যেমন আমরা সাধারণ মানুষের বিভিন্ন রকমের ধর্ম দেখি, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ মুসলমান।
যে ধর্ম মানে, যেই ধর্মে থেকে যে জন্মগ্রহণ করে সেই ধর্মই মানে। কিন্তু একটা ভাবে যে একটা হিজড়ার একটা ধর্ম, সেই ধর্ম বলতেই আমার জানা মতো বেশি অংশ হিন্দুটাই মানে। কেননা ওই তো অগ্নিও প্রশ্ন করে আসলাম হিজড়া জীবনটা জন্য, পর্যায়ে দাঁড়াইলো আমার, আমাকে সিঁদুর পরাইয়া দিল।
ওকে প্রিয় শ্রোতা, বিরতির সময় হয়ে গেছে। আরো একবার আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সোমা হিজড়ার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন তাকে। আমরা একটু পরে ভিডিওটা ওখান থেকে সরিয়ে নেব। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com, সেটাই আমরা ছিলাম, ঠিক সেখান থেকে আবার ফিরতে চাই। তারপর
এরকম করে আমাকে শুধু কিছু দেওয়ার পরে আজকে থেকে আমি হিজড়া পর্যায়ে হয়ে গেলাম। আমি যতদিন বাস, যতদিন চলুন ফিল্ম খামু, এই হিজড়াগিরি এই ভাত স্বেচ্ছা করে আসছি আমি, আমার এই ভাত খেতে হবে।
আপনার অনুষ্ঠানটা কি হলো?
মানে ওই আমার অনুষ্ঠানটা, তারা নাচ গান করতে আরো ঢাকা ঢাকা হিজড়া আছে দেশে বিদেশে,
ওরা আসছে,
এদেরকে দাওয়াত দিছে, বাড়াইয়া আসলো, সোমার বাড়াইয়া, আমার সোমার সিদ্ধাইছে, সোমার বাড়াইয়া কয়েকজনকে দাওয়াত দিছে, একজনের থেকে একজনে আসছে, 500 টাকা দিতেছে, কেউ শাড়ি দিতেছে, কেউ নাচতেছে, কেউ গাইতেছে। মানে আমাকে আবার বিয়ের মতন করে গায়ে হলুদ দিয়ে গোসল করাইতেছে, গায়ে হলুদের শাড়ি পরাইতেছে, এগুলা করতেছে, হিজড়া হয়ে গেছে আমি। তখন এগুলা করে করে বাড়াইয়া শেষ চলে গেছি। ওই যে আমার যে পানি ছিল সাগর ভাই,
আপনি নাম কখনো সাগর বলছেন, কখনো আকাশ বলছেন, আসলে এই পারিক বা হাজবেন্ড যেটাই বলে না কেন, মানে কে আসলে, আকাশ নাকি সাগর?
মানে আমার পার্সোনাল ভাবে, আমার পার্সোনাল ভাবে যখন যার কাছে জিজ্ঞাসা করতাম এটাই পাইতাম, শুধু দুইজন, এই দুইজনই, দুজন আকাশ সাগর, দুজন হইতেছে দোকানদার। আর এমনি যা বন্ধু বান্ধব ছিল, মুখে মুখে বাইবেল দিয়ে খাইতাম, ওগুলা যার কাছ থেকে যেমন খাইতাম, যখন খাইতে পারতাম তখনই ভালো, দিতে না পারতো তাকে আমি চিন্তাম না, যা এখান থেকে।
টোটাল পারিক কজন ছিল আপনার?
5-6টা।
5-6টার মতো, মানে তারা আলটিমেটলি স্বামী হিসেবেই আপনি ট্রিট?
না না না, তাহলে শুধু দুইটা ছিল আমার
ছেলেই ছিল, এরা আলটিমেটলি সমকামী ছিল। ওকে বলেন তারপর।
যেমন আমি প্রশ্ন করে আসার পরে আমার কাছে আরো পারি আরো বেশি এসে পড়লো, আমি একদম খুলে দেখাইতে পারি, দেখবে আমি তো জিনিয়াল মাইয়া মানুষ আমার আছে, তো মানে এরকম করে ডেকে নিয়ে যাই। মানে তখন থেকে আরো আরো ধান্দা করতেছি, ধান্দা করতেছি, মানে নিয়ে যায় ডেকে ডেকে যে নিয়ে যাই, যা আসার বসে হাতায় উঠায় কায়দা করে রেখে দিই।
আচ্ছা,
এখন তুই আমাকে কি বলতে পারবি? চিল্লায় কিছু বলতেও পারবি না, আমার সামনে প্রতিবাদ করতে পারবি না। তুই আমাকে প্রতিবাদ করার আগে আমি তালি বাজাইয়া ল্যাংটা স্যাংটা হয়ে তোর এবার অভিজিৎ করবো, তুই তো বলতেও পারবি না। তখন মানে এরকম করে একটা একটা করে পারিকে আমি আনতেছি আনতেছি, মানে পার্সোনাল যৌবনীয় হইতেছে দুইজন। আচ্ছা, তার বোনের বিয়ের জন্য আর কি, তার বাবা নাই, দুইটা বোন একটা ভাই, ওই একটা ভাই মায়ের গহনাগাটি বিক্রি করে আসতেছে, আমাকে দেখে তো পুরুষ মানুষ, তো আমি তো কন্যা এসে গেছি, তো আমি যখন ডাকতেছি দেখে দেখে আনতেছি, দেখি যে ওর হাতে টাকা, টাকা দেখে আরো ভিতরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে ওকে একদম পুরুষ হিসাবে যা উত্তেজনা করা লাগে তাই করে ফেলতেছে, পরে খাবারের চটকাইয়া টাকাগুলো সব রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমাকে যা এখন নাহলে চিল্লায় ফেললায় কমতি হিজড়ার ঘরে ডাকাইতি করতে আসছি, বেচারা কানতে কানতে চলে গেছে, তো টাকাগুলো সব আমার হয়ে গেছে,
তারা ওকে ঠেলে দিল এবং ওর ক্রাইমটা শুরু হলো। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বিষয়টা আসলে একজন ডাক্তার থাকলে হয়তো বা ভালো হতো, যেহেতু আমাদের এটা আনসেন্সর্ড এপিসোড, সুতরাং আমরা এখানে কোনো ইন্টারাপশন রাখি না বাইরে থেকে। আমি আপনাকে প্রশ্নটা করি, যেহেতু আপনি শরীরগতভাবে কিছু অপারেশন করে কিছু চেঞ্জ করলেন, ডাক্তার আপনাকে কোনো কিছু কি কোনো সাজেশন দিয়েছিল যে এই কাজটা করতে পারবা, এটা করতে পারবা না, এটা করলে শরীরের মধ্যে সমস্যা হবে, এটা করলে তোমার ভবিষ্যতে সমস্যা হতে পারে, এরকম কোনো সাজেশন দিয়েছিল?
হ্যাঁ দিয়েছিল।
কি সাজেশন সেগুলো?
আমাকে ডাক্তার বলেছিল যে হ্যাঁ তুমি যে অপারেশনটা করছো এই অপারেশনের অনুযায়ী তুমি কখনো কোনোদিন একটা ভারী একটা বোঝা মাথায় নিয়ে দাঁড়াতে পারবে না। কিবা তুমি একটা শক্ত ধরনের একটা গায়ের সম্পূর্ণ জোর দিয়ে যে একটা টানের মতো একটা কাজ আছে যে গায়ের শক্তিতে দুইটা হাতে টান আসছে না, এরকম একটা পারবো না আমি।
অনেক বেশি ডিফারেন্স থাকে,
অনেক ডিফারেন্স মানে কি উপরের মডেলটা কিন্তু সেম আর কি ওইরকম হয়, মানে ওটা তো একটা মাংস দিয়ে প্লাস্টিক সার্জারির মধ্যে সেম মডেলটা বানায়
একটা মাংস করে আলটিমেটলি এটা করা হয়।
হ্যাঁ, অপারেশনটা করার পরে যে আমার যে মেইনলি ভাবটা একদম ওরুহুপ কি হুক বানিয়ে দেয় যার সাথে চোখের লিখে সৌন্দর্য যে একটা এই মেয়ে এতটুকু যার ওটা ওটা তো কোনো এনজয় করার জন্য না।
ওকে ওকে, তো বিষয়টা হচ্ছে তাহলে এটাই আজকে আনসেন্সর্ড এপিসোড বলেই বিষয়গুলোকে রিভিল করা, এবং এই জন্যেই রিভিল করা যে মানুষ সচেতন হওয়াটা খুব জরুরি, কারণ এইভাবে এক ধরনের সমকামিতার জায়গাটা থেকে একটা মানুষকে শেষ করে দেয়া এটা এক ধরনের ক্রাইম, এবং এই ক্রাইমটা এটা হচ্ছে, আমাদের এদিকে নজর দিতে হবে। যে আপনি যেটা বলছিলেন এরপরে এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আপনার পক্ষে মানুষজনকে বাগানো খুব সহজ হচ্ছিল, আর আপনার তো আর মূল স্রোতে ফেরার কোনো সুযোগই নাই, মানে আমাদের মতো সমাজে বসবাস করার তো কোনো সুযোগই থাকে
না।
তারপর
তখন আমি কি করলাম, এরকম করতে 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 যে আমাকে হিংসুত্র একটা জানোয়ারের মতো হয়ে গেছি আমি, মানে এই টাকার জন্য আজকে এত কিছু হয়ে গেছে আমার জীবনে, আজকে এই টাকার জন্য আজকে আমার জীবনটা তছনছ হয়ে গেছে, যে আমি আজকে দুনিয়ার উপরে এত আলো থাকতো আমি অন্ধকারে ডুবে গেছি, এত কিছু ভাবার পরেও আমি হিংসুত্র জানোয়ারের মতো হয়ে গেছি, আমি যা পাচ্ছি তাই নিতেছি, এখন আমার সঙ্গে কেউ কথা বলতে আসলে আমি তার সাইবার উসা করে দেখাই যে আমার মতন হয়ে যায়। আমি
আপনার কাছে গর্বের বিষয় হয়ে গেছে,
আমাকে যেভাবে বলতেছে দর্জন মাঝে আমাকে খুলে দেখাই দিচ্ছে যে এই কারণে, তো আমি আমি এরকম করে বলতেছি আমাদের ঘরে খালি অলরেডি হইতেই আছে হইতেই আছে হইতেই
সবাই ভাবে চেঞ্জ করে ফেলছে,
হ্যাঁ সবাই শুধু খালি এরকম ফিডব্যাক দিয়ে আছে, মানে অপারেশন করতেছে সবাই দুই মাস পর পর হইতেছে, এক মাস পর পর হইতেছে, যে নতুন নতুন এই বারো বছর তেরো বছর পনেরো বছরের পুরা আসতেছে, এক বছর হয়নি হিজড়াগিরি করতেছে কাপড় পরে ফেলছে, এক বছর ধরে হিজড়া হয়েছে সুসে যে আছে, এক বছর দুই বছর পরে যে টাকা জমাইয়া যে অপারেশন করে আসতেছে, বারবার এরকম হইতেছে 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 হইতেছে, ওমা হইতেছে দেখি এখন সিদ্ধির অভাব নাই আমার মতন অপারেশন করার অভাব নাই, না হলেও তিরিশ পঁয়ত্রিশটা হয়ে গেছে আমার মতন অপারেশন করা।
আপনারা কি সবাই একসাথে থাকতেন, একই সাথে থাকতেন?
না যার মানে যার যার রুম আলাদা আর কি, এক একজন এক একজন
একই মহল্লার মধ্যে,
হ্যাঁ একই মহল্লার মধ্যে একই একই একজনের কাছে কালেকশন হইতো ওই যত্ন হিজড়ার কাছে, কিন্তু যত্ন হিজড়া যত্নী হিজড়ার যে গুরু ছিল তারও কিন্তু বউ পোলা ছিল, সে কখনো কোনোদিন করেনি, সে না কইরা কি করছে আমাদেরকে দিয়ে করাইছে।
ও সে নিজে করে নাই?
না।
আচ্ছা,
সে নিজে না কইরা আমাদেরকে করাইছে, আমাদেরকে এসব করাইয়া এখন আমরা সে তো আর বের হয় না, আমরা বের হই, আমরা কালেকশন করি, কালেকশন করার পরে যেহেতু তাকে একটু ভেজাল হয় একটু আর একটু আমরা দেখাইয়া দিই, ডরে আর কেউ না মাংস মানে ভয় দিয়ে ফেলে এটা নিয়ে আমি জমা দিই, ওই তো আর বের হয় না, করলে আমি করবো, ওই কেন করবে এই যে দেখো তোই করছি কেন করছি, যে আরেকটা যে আমার এটার পিছিয়ে যে আমার যে একটা জীবন আছে, আমার একটা স্বাধীনতা আছে, যে আমার একটা অধিকার ভাবে কথা আছে সেটা আমি কখনো খাটাইতে পারতাম না, ওরা করে ফেলছে আমি পারিনি, যার কারণে যা করে
আপনি কাজটা করে কি সমস্ত টাকায় আপনি জটনি হিজড়াকে দিতেন নাকি নিজের কাছে রাখতেন?
তার না এরকম হিজড়া হওয়ার পরে আমি তাকে কালেকশনটা করে দিয়ে দিতাম, সে আমাকে ভালো লাগলে খুশি হইলে ওই দুইশো তিনশো টাকা করে দিতে দিয়ে খাইতাম জমাইতাম, তারপরে আমি যাই।
আপনি কি একা একা কালেকশনে বেরোতেন নাকি
পুরো? না, দুইজন দুইজন নিয়ে তিনজন নিয়ে পাঁচজন নিয়ে এরকম করে বিচার আসছে, আমি সেই বিচারটা বুঝি, এখন লাইনটা পয়েন্টটা বুঝি, আমার সঙ্গে আর কেউ পারে না, তখন এরকম করতে করতে আমি ওই তো মানুষ হাতে টাকা টুকা নিয়ে চলে যা চলে আসি, কেউ কিছু বললে দূর পেরে যায় মানুষের সামনে ল্যাংটা ফ্যাংটা হইয়া, তারপরে অ্যাকচুয়ালি কি সত্যি কথা আমার গুরু তখন এই ব্যবসা করতো, অবৈধ ব্যবসাও করতো, কিন্তু আমার গুরু
অবৈধ ব্যবসা বলতে
অবৈধ ব্যবসা মানে ইউবাটে ভেদ ব্যস্ত, আমার গুরু বিশ টাকা কইরা গাজার পোকলা বানায় বানায় ব্যস্ত, তারপরে বাংলা মত আছে না এগুলো ব্যস্ত, তো ব্যস্তে 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 আমার গুরুর এখানে পুলিশ পুলিশ আর্মি বিডিআর যখন আসে এই আমরা অপারেশন করার লড়াই কি করি, দৌড় করে সবগুলো দাঁড়িয়ে এ তালি বাজি বাজাইয়া হাও কাউ ল্যাংটা স্যাংটা কইরা সব দেয় সামনে দাঁড়াই, তখন কি করে এগুলো সব চলে যায়,
লজ্জায় চলে যায়।
মা হিজরা এসব করে কেন, কিন্তু ওরা ইনফরমেশন পাইতেছে যে এগুলো এগুলো করতেছে, কিন্তু হিজরা এখানে যাওয়া যায় না এগুলো করে। আমার গুরুর এখানে পুলিশ আসলেও আর্মি আসলেও টের পালো, আমাদের কাছে কল দিয়ে দেয়, আমার গুরুমা তাদের সঙ্গে কন্টাক্ট করে নিয়েছে।
কালেকশনটা আপনার জায়গা থেকে যদি আমি একটু রেশিওটা বোঝার চেষ্টা করি, আপনি এক মাসে কি পরিমাণ ইনকাম করতেন?
আমি অনেক ইনকাম করতে পারি এক মাসে, আমি ইচ্ছে করলে।
সর্বোচ্চ কত ইনকাম করেছেন এখন পর্যন্ত এক মাসে?
এক মাসে এখন 50
50,000
উপরে।
এই যে এত টাকা, তো এই টাকাটা যায় কোথায়? তাহলে 50,000 টাকা হলে বা এত টাকা হলে এগুলো কি করেন? এই টাকাগুলো আপনি কি করেন?
আমি কি করি, এই আমি বসি এখন, আমার মনের আবেগটা আগের মতন আবেগ নেই এখন। আমার আবেগ আবেগ বলতে উবেগ হয়ে গেছে, অর্থাৎ দুঃখে ভরে গেছে। তো আমার জীবন নাই বলতেই চলে। তো আমি টাকা পয়সা নিতে মদ খাই, গাঁজা খাই, হেরোইন খাই, ফেন্সিল যা আছে সব কিছু আমি নেশা করি। সারা রাত্রে মোট আমার 20,000 টাকা কুলায় না।
এটা কবে থেকে শুরু হলো?
যেদিন
অপারেশন করার পর,
যেদিন থেকে আমি অপারেশন করে ফেলছি, আমার গুরুমা আমাকে নিজ মুখে যখন এই চাপের গালে যখন দিয়ে দিয়েছে, তখন আমি এটা করে ফেলছি গুরুমার বাধ্যকতা হয়ে। যে গুরুমা আমার দুঃখ বুঝলো না, তার ঘরে সে নিজে করলো না, তার ঘরে সবাইকে করাইলো, তো করাইলো আমাকেও করাইলো। আমি তো বুঝলাম এক মায়ের এক ছেলে, তোমার কাছে আসি তো আসি, আবেগে আসি থাকি, কিন্তু সে আমাকে তো বুঝলো না, সে তারটা চিন্তা করলো। করলো যখন আমার আমারটা পদ যখন আমাকে দেখাই দিল, তো আমি হয়ে গেলাম। তো আমি যে অপারেশন করে আসছি, ওই যে বললাম না বোনের বিয়ের সময় গণনাগারটি বেঁচে টাকা নিয়ে যাচ্ছে, আমার এটা দেখাইলাম অপারেশন করার পরে, দেখাইলাম নিয়ে দিবে ঘরে এনে টাকাগুলো সব আমি খাবলায় খুবলায় নিয়ে নিলাম। মাইটা মাইরাম থাপটায় থুপড়ায় দেওয়ার পরে কেছি যে হিজড়াগুলো ডাকাতি করতে আসছিস তুই, নাহলে কেন আসবি, এসব বলে দিছি। পুলাটা চলে গেছে কান্নাকাটি করে। তো আমি আবার কি করছি, অনেক দিন হয়ে গেছে অপারেশন করছি, মনটাও কান্দে বাড়ি ঘরের জন্য। কোন কারণে হিজড়া যায় আমার বাড়ি ঘরে ল্যাংটা চ্যাংটা হাউ খাউ করে আসছে, এখন কি মনে আছে? চুরি করে যাই আমি। তো গেছি, যাইও আবার ওদের কাছ থেকে ফিরে আসছি, ফিরে আসিয়া আবার প্যান্ট শার্ট পিনছি। প্যান্ট শার্ট পিনটা বাসার সামনে গেছি, শুধু আমার মার সঙ্গে দেখা করছে, আর কেউ সঙ্গে দেখা হয়নি। তো না, আমি মার সঙ্গে দেখা করলাম, যেটুকু বুঝলাম যে তোর বাবা মার কাছে আবেগটা বুঝতে পারে, মার আবেগটা দেখলাম যে না আমার কোনো কিচ্ছু হয় নাই। তো এতটুকু আমার খুব সান্ত্বনা লাগছে। মার সঙ্গে দেখা করে আমার মাকে 500 টাকা দিয়ে আমি চলে আসছি।
মা কি করলো?
আমার মা আমাকে দেখার সঙ্গে সঙ্গে গলা ধরে কি কান্না করতেছে, বাবা তুই কই, বাবা তুই কি হলি, আমার আমার বংশের জুড়ে কোনো ছেলে নাই, আমার বংশের প্রদীপ কোনো একটা নাই যে আমি তার আশা করুন, আমার এই বেঁচে থাকার হাতিয়ার জীবন অবলম্বন সম্বল বাবা তুই, তুই আমাকে ছেড়ে কোথায়? তোর বাপ একটা খুব অসুস্থ বিস্তার মধ্যে পড়া, ওষুধ জেনে খাবে সেই টাকাটা আমি পাচ্ছি না। আমি মানুষের এখানে এই রাস্তার রাস্তার মাটির কাজ করে, যে মাটির কাজ করলে আমি ভাত ভাত খেতে পারি না, লোপাস থাকি। এ তোর বোন দুইটা গার্মেন্টসে চাকরি করে, এসব বলে যে আমি আবার 500 টাকা দিয়ে এসছি, আমি মুখে ধুইটা কান্দাকাটি করে ওই যে আবার টাকা নিয়ে দিইনি, সঙ্গে টাকা আছে ঠিকই কিন্তু নিয়ে যাইনি। তো চলে আসছি, চলে আসছি পরে ওই আম্মুর কাছে বুঝলাম না ভালোই আছে, এখন থেকে বাড়িতে যাবো, টাকা পয়সা দিন হয়ে যখন গেছি গেছি। অপরাধ অপরাধ করলে আমি করছি, আমার বাপ মাতার অপরাধ করে নেই, পাপি হইলে আমি করছি, আমার বাপ মাতার করে নাই, বাপ মাতার ফেলে দিব না আমি, আমি আমার মনে ধারণা ছিল এটা। তো বাবা আমার কাছে গেছি, চলে আসছি 500 টাকা দিয়ে চলে আসছি, চলে আসছি পরে আল্লাহর কি কাম, দুই দিন না দেখে আমার বাবাটা মারা গেছে। আমার বাবাটা দুই দিন পরে মারা গেছে, দুই দিন পরে যখন মারা গেছে আমি শুনছি সকালে, সকাল 7টা দিয়ে শুনছি, শোনার পরে আমি এই অবস্থাতে চলে আসছি, আমার চেঞ্জ করার কোনো কায়দা ছিল না। হ্যাঁ, ওই অবস্থাতে চলে আসছি, ওই কি আমার আমার করোনা তখন থ্রি পিস ছিল, এই থ্রি পিস নিয়ে আমি চলে আসছি। আমি যখন চলে আসছি তখন আমাকে বলে এটা কে আসছে বাড়ির থেকে, যা আছে মুসল্লি মুসলিম যা আছে সম্পূর্ণ বাড়ি থেকে বের হয়ে যাও, এদের আশেপাশে আমরা নাই, আশেপাশে থাকলে এর বাবা তো জাহান্নামে যাবে, যাবেই, যে আমরাও তো কোনো একদিন দুনিয়াতে থাকবো না, আমাদের তো জাহান্নামে যাবে, আমরা যে একদিন হলো ইবাদত করছি আল্লাহর দরে, আমরা তো নামাজ পড়ছি, এগুলো বলতেছে আমাকে। আমার বাবার পাশে আমাকে যেতে দিচ্ছে না, আমার বাবাকে আমাকে ধরতে দিচ্ছে না, আমার বাবার মুখ আমাকে দেখতে দিচ্ছে না। তো আমি তারপরে আমার মা আমাকে টেনে নিয়ে ঘরে চলে যাচ্ছি, আমার মা যখন আমাকে ঘরে নিয়ে যাচ্ছে, আমি ঘরে বসে বসে কান্না করতেছি যে আল্লাহ আমি আমি বাবার ঘর থেকে হয়েছি কি আর হয়ে গেলাম কি, আল্লাহ আমি আমি কার কারণে কি হইলাম, আল্লাহ তুমি কি তার বিচার করবা না আমার বিচার এইভাবে করবা। তখন শুধু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি, গরিব হইলে তো আমার বাবার স্বপ্ন আশা আহঙ্কারটা গরিব ছিল না, সেটা ভেঙে দিল কে, হিজড়ারা আমাকে এই জীবনটাতে নষ্ট করে দিল কে, এলোমেলো করলো কে, হিজড়ারা। তো যার ফলে আজকে আমি বাবার সন্তান হয়ে বাবাকেও ধরতে পারতেছি না। তো এরকম করার সঙ্গে খোদার কাছে প্রশ্ন করতেছে যে আল্লাহ আল্লাহ আমি এরকম বাপের এরকম একটা সন্তান যে আমার আর আর দুটো একটা ভাই নাই যে আমার বাবার তার একটা আমি এরকম একটা সন্তান আমার বাবা যে আমার বাবার লাশটুকু আমি ধরতে পারতেছি যে আমাকে ধরতে দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আমার বাবার উরুষত সন্তান, আমি পড়েছি ছেলে, আর এখন আমি হিজড়া গ্রুপে মিথ্যে জগতে মিথ্যা অপরাধ আমি নাম দিয়ে কি হইলাম, নারী হইলাম না পুরুষও হইলাম না, কি হইলাম আমি, আমি কি আমাকে কি হিসাবে ধরবো, কি হিসাবে আমার নাম বলবে।
বিরতির সময় আরো একবার প্রিয় শ্রোতা, উই আর টেকিং শর্ট ব্রেক, তারপর অবশ্যই ফিরবো এবং গল্পের সবচাইতে চুম্বক অংশে আমরা ফিরবো। সবসময় বলি, বারবার বলি, একটি ক্রাইম থেকে যেন আমরা দূরে থাকার জন্য যে ক্রাইম করছে তাকে শুনে আমরা যেন সতর্ক হই। সোমা হিজড়া জীবনে আসলে কিছুই পায়নি, সে কথা তার মুখ থেকেই আমরা শুনবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, তারও আগে মনে করিয়ে দিচ্ছি তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমার।
এই কালের এই দিনের জন্য বলছি আজকে আমি ছিলাম, খোদা তোমার কাছে তাই আমি ছিলাম।
শেষ পর্যন্ত কি লাশ দেখতে দিয়েছিল আপনার বাবার লাশ?
মুখটা প্রথম যখন গেছি তখনই দেখি, তারপরে যখন সবাই দেখতে 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 মানুষ আস্তে আস্তে যখন জেনে গেছে যে আমি মুখের ছেলে, ছেলে থেকে এরকম হয়ে গেছি, তখন থেকে আর দেখতে দিচ্ছে না আমাকে। তখন নিয়ে গেছে, জানাজা পড়াইছে, নিয়ে লাশ নিয়ে চলে গেছে, তারপর দেখতে দিচ্ছে না আমাকে, ধরতেও দিচ্ছে না, তার আশেপাশেও যেতে দেয়নি আমাকে, বলে যে না তোকে এখন আমি কোন নামের উপরে কি করাম, উনি তো একজন মুসলিম, উনি একজন মুসলিম, মুসলিম শরিয়ত মোতাবেক ওকে আমি খোদার কাছে পৌঁছাইয়া দেবো। কে বলতেছে? আমার হুজুর মসজিদের খাদেম ইমাম সাহেব বলতেছে। যদি মুসলিম যেই কালমা পড়ে দুনিয়াতে আসে সেই কালমা পড়ে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু তোকে ধরতে দেবো না, তোকে সুইটা দিব না।
ঠিক আছে, তারপর কি করলেন? এরপরে
তারপর কি করবো? যে আমি ভাবতেছি আর কাঁদতেছি যে আল্লাহ আমি এমন বাপেরই মুনি বুঝি সন্তান, এই দিনটার জন্য আজকে বুঝি আমার বেঁচে আসছিলাম, যে তোমার কাছে পেয়ে এনেছিলাম, যে খোদা কখনো কোনো দিন আমি এই মিথ্যে জগতে মিথ্যে অপরাধে নিজের জীবনটা আমি এরকম করে তুলমু যার ফলে আজকে আমার গর্ভধারণী মা বাপ আমার থেকে আলাদা হয়ে যাবে, দুনিয়ার উপরে আমার জীবন থেকে আমার যৌবন হারিয়ে যাবে, মানুষ বলতে মানুষ অমানুষ হয়ে থাকবে, এই দিনের জন্য বলতে আমাকে তুমি সৃষ্টি করছিলে, আমি এগুলোগুলো নিজেকে নিজে ভাবতেছি আর কান্না করতেছি যে আল্লাহ আমি হতে বা আমি এরকম এক দক্ষিণী মায়ের সন্তান, গরিব ঘরে গরিব সন্তান ছিলাম দক্ষিণী মায়ের, যে আমি এরকম হয়তো বা একজন ভুল তো করেই ফেলছি, তো এই আমি কান্নাকাটি করলাম, যাই হোক মানে চলে গেছি আমি।
আবারও আপনার আস্তানায় ফিরে গেলাম, তাই তো?
হ্যাঁ, মানে আমার বাবাকে মাটি দেওয়ার পরে নিয়ে চড়ার পরে আমি কান্নাকাটি করার পরে চলে গেছি। এমন করে নাই আমার ঘরে যে আমার বাবা 10টা টাকা রেখে গেছে আমার বাবার নামে যে চারদিনে মোল্লা বসাইবো কিবা রুটি বেলবো, এরকম কিছু নাই। তা আমি যখন বলছি টাকা বসাই দেবো, আমার মাও বলে কি যে না বাবা রে তুই আমার সন্তান, দুনিয়ার উপরে তুই আর দশজনের কাছে যাই হোস না হোস, কার কাছে খারাপ হোস না ভালো হোস, এটা আর দশজনের কাছে, কিন্তু তুই তো আমার সন্তান, তুই আমার ছেলে, আমার ছেলেই থাকবি। কিন্তু বাবা তুই যেদিন মাথার ঘাম পায়ে ফেলায় পরিশ্রম করে তোর বাবাই যেই রাস্তায় রুজি করছে সেই রকম একটা রাস্তায় রুজি করতে পারবি, সেদিন আমি তোর টাকাটা খামো,
আপনি কি বললেন মাকে তখন?
তো আমি মাকে উত্তর দিলাম, মা গো তোমার ছেলে হয়ে আমি জন্ম হয়েছি তোমার গর্ভে থেকে, তুমি এখন ভাবতেছো তোমার ছেলেই আসছি, তুমি মনে করো তোমার ছেলের কামাইটা খাইতেছো, আমার ছেলে আমি কোন কামাই খাচ্ছি, আমার মা আমাকে প্রশ্ন করে আমার ছেলের আমি কোন কামাই খাচ্ছি, আমি কামাই রুজি খাইতাম যে একজন দায়িত্ববোধ আমার মাথার, আমার দায়িত্বটা মাথায় তুলে নিয়েছিল তোমার বাবা, মাতার ঘাম পায়ে ফেলায় তো রিক্সা চালায় ভাত খেত, গরিব মানুষ ছিলাম আমি, আমি তার স্ত্রী ছিলাম। তুমি তারই সন্তান, তুমি তারই সন্তান, তারই মতন একজন, তো তুমি কি কি পরিশ্রম করে আস আইনে আমাকে দিচ্ছ, আমি তোমারটা যে খাবো, আমার মায়ের কথা আমাকে বলে। তখন আমি বললাম যে তাহলে তুমি আমাকে আমার টাকা নিবে না না কন্যা, তুমি যেই যেই টাকার জন্য তুমি এই লাইনে চলে গেছো সেই টাকা নিয়ে তুমি তাকিয়ে দাও, আমাকে দিও না। এই যেমন আজকে তোমার বাবা মারা গেছে তুমি মাটি দিতে পারো না, মুখটুকু দেখতে পারো না, কালকে আমি মারা গেলে যে তুমি দেখতে পারবা, এটা কি তোমার কি এই গ্যারান্টিটা আছে না বিশ্বাসটা আছে কিংবা তোমার আশা আছে? তুমি আমাকে বলে দাও, আমার মা আমাকে বলে। তো যেটা আমার বাবার বলা হয় নাই সেটা মার বলা কখনো হবে? সেটা কিভাবে হবে? তখন আর কি করবি, মার কাছ থেকে এইসব কান্নাকাটি করে নিজের প্রতি নিজে রাগে জিতবে, নিজের হাত হাত সঙ্গ যা আছে সম্পূর্ণ ব্লেড দিয়ে রাস্তা দিয়ে একটা করে আসি আর কাটি, রাস্তা দিয়ে আসি আর কাটি, রাস্তা দিয়ে আসি আর কাটি, হাঁটতেছি আর কাটতেছি, হাঁটতেছি কাটতেছি, করতে 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 একবার অনেক হাত কেটে ফেলছি। তারপর কি করবো, অনেক টাকা পয়সা যাই হোক অপারেশন করার পরে মানুষ থেকে সোলায় নি, ধান্দা করে নি, কিবা নিজে যৌবনীয় ভাবে এনজয় করে নি, কিবা কেউ সঙ্গে ভয় ভাঙ্কার দেখা দেখিয়ে নি, যাই করে নি, টাকা পয়সা মোটামুটি ভালোই
মানে। ভয় ভয়টা কিভাবে দেখাতেন?
এই যেমন
একটা ঘটনা বলেন তো।
যেমন ভয় দেখাইতাম যে হঠাৎ রাতে বেশ দিয়ে গেছি, দশটা এগারোটা বারোটা থেকে বিল দিয়ে গেছে, খুব সুন্দর করে সার্ভিস করে এক সাইডে যেয়ে দাঁড়াইছি, আমি তো সুমা তো সুমাই, এরকম এক সাইডে যেয়ে দাঁড়াইতাম মনে করতো না যেন কি হ্যাপা নেই, হাইপাই ছেলে দেখে বড় লোকের ছেলে দেখে ইশারা দিয়ে ডাক দিতাম, তাকে আর এক সাইডে নিয়ে যেতাম, নিয়ে যে তার সঙ্গে কথাবার্তা বলতাম, কিবা গলার স্বর্ণের চেন থাকলে, হাতে আংটি থাকলে, কিবা হাতে কোনো ইয়া সঙ্গে কোনো পালসার থাকলে, বাইক থাকলে, এগুলো বাইক নিয়ে দিয়ে এগুলো সম্পূর্ণ খেয়ে দিতাম, এগুলা রেখে দিতাম।
কিভাবে খেয়ে দিতাম,
এগুলো কিভাবে রাখতাম, তাকে কি করতাম, আগে অস্থি অস্থি চোখে এক সাইডে তাকে নিয়ে সুন্দর করে তার মানে অলরেডি তার জামা কাপড় খুলে ফেলতাম, তার জামা কাপড় খুলে সে পুরুষের ভেতরে উত্তেজিত করা, আমি একটু উত্তেজিত করে ফেলতাম তাকে, উত্তেজিত করার পরে যখন সে আমাকে ধরতে আসতো তখনই আমি সুন্দর করে তার পুরুষলিঙ্গের মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে একদম মুচুর দিয়ে ধরতাম, প্রথমে এখন একদম চিপ দিয়ে মেরে ফেলতাম, গালাগালি করতাম, তাকে মারধর করতাম, পরে এখন তালি বাজাইতাম, বলতাম যে তোর জামা কাপড় সব আমার হাতে বন্দি, তুই আমাকে নির্যাতন করতে আসছিস, এখন তোর নামে আমি নারী নির্যাতন মামলা দিই, এইসব বেড়া তো ভয়ে আমার পায়ে ধুয়ে কান্দা করতে শেষ, বল কি চাও, কিছু চাই না জানা, সেগুলো দিয়ে সুন্দর করে ফিরে দেখা, যা যাবি কহবি জামুগা করে দিতে, এগুলো নিয়ে আমি চলে আসতাম, আরেক জায়গায় আমি বিক্রি করে দিতাম, হোন্ডা হইলে আরেক জায়গায় বিক্রি করে দিতাম।
হোন্ডাও নিয়েছেন আপনি?
হ্যাঁ।
হোন্ডা কিভাবে নিয়েছেন? হোন্ডা তো আপনি চালানো জানেন না,
ওটা ওখানে পানি দিয়ে আসছি না, একটু জঙ্গলের ভিতরে না মানে যেমন রাস্তা রাস্তাতে, ওকে আমি যেদিন হোন্ডা রোলা আসছে তাহলে আমাকে ভাইয়া শোনো না হেল্প নি, ওর সঙ্গে কথা বলতে বলতে বাইক করে ফেলি, ওর হোন্ডার পিছনে উঠে ওর একটা জঙ্গলের ঠিকানা আমি নিয়ে যাই, যে জঙ্গলের ঠিকানায় গেলে আমি ওকে হাতাইতে পারবো, এরকম আমার জানা আছে না, এরকম একটা ঠিকানাতে আমি চলে যাই, তো ওগুলো নিয়ে ফেলতাম, এই কি করতাম, এই ওর টাকা পয়সা সোনা দানা এগুলো নিয়ে ফেলতাম, মারধর করে পাঠিয়ে দিতাম। তখন ওই বাহিরে কোথাও দূরে পাটি ধরে কম দামে বিক্রি করে দিতাম হোন্ডারটা জিনিসপত্র এরকম করে, তো এরকম করে করে টাকা বহু জমে গেছে যখন আমার, তখন বাড়িতে গেছি আম্মু ওই কথা বলে দিল, মা ও টাকা নেয় না নেবে না, এখন আমি হিজড়া হয়ে গেছি, এখন চাকরি টাকা কামাইতে পারি,
নেশা ধরা শুরু করলেন কিভাবে কোন ঘটনা,
তো কি করবো, ওই যে আমি হাত কাটতে কাটতে আসতেছে যে ওদিন একদিনই আমি ২৫টা নিছি ইউবা,
ইয়াবা,
ইয়াবা নিছি ২৫টা, তারপরে গাঁজা নিছি ১০০ টাকা, এগুলো নিয়ে সারা রাত খাইতেছি আর আমি চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছি, সারা রাত খাইতেছি আর চিল্লাই চিল্লাই কাঁদতেছি, এই বাবা ইয়াবাটা আমার জীবনে এরকম করে অস্তে অস্তে আস্তে আস্তে প্রতিদিনই খাই, দিনই রাতে ওয়াল টাইম এরকম করতে 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 খাইতেছি, আমার একটা নেশা চলে আসছে, এরকম একটা নেশা, তো নেশার জগতে আমি চলে আসছি, এখন আমি ইয়াবা খাইলে আমি বাঁচি না হলে আমি মরি, যা টাকা পয়সা জমাইছিলাম এদিকে একটু নাও নাই, এখন এখন দেখি আরো একটু নাও নাই, যে আমার গুরুমা আমার স্বর্ণ গহনা দেখে আমার টাকা পয়সা দেখে আমাকে নম নম করতো, সেই গুরুমা আমাকে লাথি মারে, আমার যা আছে গুরুমাও নিয়ে গেছে বাইবেল দিয়ে, গুরুমা ইয়াবা দেশে যে আমাকে ৫০০ টাকা দেয়, ৫টা দিমুনি এসব করে ৫টা দিলে আর ৫০০ টাকা ১০০০টাকা এরকম করে নিয়ে নিয়ে উমা সেও আত্মসাৎ করে ফেলছে আমার, আমাকে এই এরকম করে করে আমার জীবনটা এই দুঃখের পর্দা কেবল আসা শুরু হয়ে গেছে। তো ওই জমানো টাকা যা ছিল ওই চিন্তাই করা টাকা, ওই হাতায় হাতায় টাকা, আবার ওই খারাপ নষ্ট আমি করছি যে আকাশ সাগরকে থুয়ে আকাশ সাগরকে ডাইরেক্ট বলছে আই বেড়া তুই আমাকে ভালোবাসলে যে আমাকে 20,000 টাকা এনে দিবি, নাহলে যা এখান থেকে এইভাবে ভয় দেখাইতাম জায়গা আচ্ছা জায়গা তাইলে আমি তো যাইতা সরগত তুই যে আমাকে এরকম নষ্টামি করছস, তুই যে আমার কান্দা কি করছস, সব ভিডিও আছে তোদের এলাকাবাসী এখন সার্বো নিয়ে তুই হিসাব এসব বলে কি করুন স্যার মামলা করছেন এসব ভয় দেখাইতাম নিজের আপনা জীবন যৌবনীয় সাথীর সঙ্গেও এসব বিমানি করতাম। তো একদিন হঠাৎ করে আমি দুজনকে বাদ দিয়ে দিচ্ছি, কেন বাদ দিয়ে দিচ্ছি আমি দেখতেছি যে আমার জোড়ার সঙ্গে যে নারীটা ছিল তার জীবনটা অন্ধকার হয়ে গেল না, যেতটুকু কালারিং আমি না হয়েছি তার থেকে বেশি ওই মেয়ে আমার জোড়াটা হয়ে গেছে, ওই মেয়েটির জীবনটিও ধ্বংস হয়ে যাচ্ছে। ওদেরকে আমি ছেড়ে দিলাম যে ভাই তোদেরকে আমি বসে বসে খাওয়াতে পারবো না, চা এখান থেকে প্রতিদিন আমাকে 500 টাকা দিলে আমার কাছে থাকতে পারবি, তো প্রতিদিন আমাকে না দিয়ে তোর বাপ মা একটা জায়গা আমি সুন্দর করে বুঝে দেখি।
আপনাদের ভিতরে যখন কেউ মারা যায় কি করে?
কি করে ওই কেউ যদি জানা থাকে এবার কেউ যদি কিছু জানা থাকে তাহলে মাটি দিয়ে ফেলে, আর না জানে তাহলে কি করবো ফেলে দে।
ফেলে দেয় বলতে
মানে হিজরারা গ্রহণ করবেন এমন কোন কথা না, সে যেত বড়ই পাপি হোক, পাপি হইলে পাপকে ঘৃণা করা যায়।
লাশ গ্রহণ করে কেউ কেউ? আমরা শুনেছি এরকম যে অনেক সময় জানাজা হয় না, জানাজা কি হয় আপনাদের?
ওটা যদি আমার বাড়ি ঘরে যেমন আমার বাপ মা কাছে আমি অন্যায় করে আসছি আমি অন্যায় করছি, এখন বাপ মা সন্তান তোমার বাপ মা তো ফেলে দিবে না, যে দুঃখ করে হোক কষ্ট করে হোক হুজুরে পায়ে ধরুক হাতে ধরুক আমার ছেলে সন্তান যদি।
এটা আপনি যেটা বলছেন সেটা আপনার জায়গা থেকে আপনি মূল্যায়ন করে বলছেন, কিন্তু আপনি কোনো ঘটনা দেখেছেন এরকম যে কোনো হিজড়া মারা গিয়েছে তাকে কিভাবে দাফন করা হয়েছে বা কি করা হয়েছে? আচ্ছা এই বিষয়ে আমি আপনাদের মনে আছে জেবিএসবি আনসেন্সর্ড এর প্রথম যে গেস্ট শুভ হিজড়া সে এখানে স্ট্যান্ড বাই আছে, তার সঙ্গে আমি কথা বলবো। আপনার কিছু জানা আছে এই বিষয়ে যে যারা এই যে এরকম কি বললেন আপনি চেঞ্জ হয়ে যায় এটাকে কি বলে হিজড়াতে ভাষায়? সিব্রিয়ান,
সিব্রি,
সিব্রি, তিনটা ভাষা। হ্যাঁ
একটা হলো সিব্রি, একটা হলো ভাগগাস, আর একটা হলো জানানা। জানানা মানে যে এখন সম্পূর্ণ ছেলে বলে জানানা, এদেরকে বলে সিব্রি, আমাদেরকে বলে বাপরাজ।
আপনাদেরকে বলে বাপরাজ? বাপরাজ মানে হচ্ছে যারা অরিজিনাল। আচ্ছা
মারা গেছে মানে আত্মহত্যা করছে আর কি, তো যা হোক তাও আর একটা সিদ্ধির কারণে ওরে যে মারছে আমার দেখলাম যে ওর মা বাপে ওর এলাকার কেউ এর ইয়ে করে নাই, ওর মা বাপ ইয়ে করে তো ওরে ওর ঘরে যে ঘরে ওর মা বাপ থাকতো ওই ঘরে বস্তা ভরি করে এখানে বন্ধুর বস্তা মানে ওখানে ইয়ে করে বস্তা ভরি ওইখানে গর্ত করি মানে এরকম এক দুজনের আউলে গিলে করে যা রাখছে, ওখানে কোনো দাফন নাই কাফন নাই কিচ্ছু নেই, সোজা জাস্ট একটা বস্তা। আমার জানা মতো এরা যে এর সিনেমা সবাই ও মুখস্থলি এর কিভাবে ওইখানে মেয়ে হিসেবে এখন এরকম মেয়ের মতো কোন কে কি করবো, না মহিলা এর গোসল দিব না পুরুষ এর গোসল দিব, একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় না, এরকম অনেক সিদ্ধি আছে যে এরকম হয় না মানে ইয়ে করে না গ্রহণ করে না।
ওকে
এদের জায়গা যাবে এরা যেখানে আছে ওখানে দাফনের সিস্টেম করে,
লাইফটা কি দাঁড়ায় শেষ পর্যন্ত এদের লাইফের এম কি থাকে?
এদের কিছুই থাকে না একদম শূন্য জিরো টোটাল বলতে কি অ্যাকচুয়ালি যে এই জীবনটা যে 2 টাকা ধোকাবাজি করে কামাই করে নিয়নের একটা টাইম ঠিক আছে, এটা ছাড়া বিনিময় আর কিছুই থাকে না। এই যে আমার যে উপরে আমি বললাম আমার বস আমার আমার গুরু, আমার গুরুটারই কেবল লাভ হচ্ছে, কেন হচ্ছে আমার গুরু তো ছেলে বিয়ে করাইছে মেয়ে বিয়ে দিচ্ছে, আমার গুরু বউর সঙ্গে আবার সংসারও করতেছে, আমার গুরু আবার 1,00,000 টাকার হাতির উপরে উঠে ঘুরতেছেও, আর আমি আমার জীবনটাকে শেষ করে দিয়ে কোরবান করে দিয়ে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি টাকার মুখও দেখতে পাচ্ছি না, শেষকালে তো দুরস্থান ভবিষ্যতে ক্ষেতের ভাতও আমি পাচ্ছি না, একদিন গেলে পরের দিন আমার চুলার আগুন জ্বলে না।
কি দুর্বিষহ জীবন, একটা মানুষ মরে গেলে তার লাশ কোথায় যাবে সে জানে না, একটা মানুষ জীবন দশায় কিছু পায় না, না পায় সংসার, না পায় কাছের কোনো মানুষ এবং না পায় কোনো স্বপ্ন।
যার বেঁচে থাকাটাই হচ্ছে এক ধরনের অভিশাপ, যে প্রতি মুহূর্তে ভেলকিবাজির উপর জীবনযাপন করে, মানুষের কাছ থেকে নিয়ে আসে, ঠকায় মানুষকে, অভিশপ্ত জীবন, এবং এটার বিনিময়ে সে যখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন সে ড্রাগ নেয়, নেশা করে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো কতটা কষ্টের এই জীবন, এবং এই কষ্টের জীবনে অনেকেই চলে যাচ্ছে বিকজ অফ চেইন, একটা কোনো একটা কমিউনিটি, কিছু মানুষের স্বার্থ, যারা খুব ওপর লেভেলের এবং যারা এই কমিউনিটিটাকে মেইনটেইন করে এবং কোনো না কোনো ভাবে এদেরকে বাধ্য করে এদের সাথে মিশে যাওয়ার জন্য। কিছু জিনিস হয়তো বা ন্যাচারালি আছেন, যারা হোমোজেনাস পিপল, যারা সমকামী, তাদের কাছ থেকে হয়তো বা ব্যাখ্যা থাকবে এই বিষয়টা। আমরা বিভিন্নভাবে সমকামিতার বিষয় নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা পাই, বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যাও আছে, কিছু বিষয় প্রকৃতিগত আছে, কেউ একেবারেই মানতে চান না প্রকৃতিগত, ধর্মীয়ভাবে কেউ কেউ বলে যেটা প্রকৃতিগত না, এটা মানুষ ইচ্ছা করে করে। তো এই যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কোনো ডিবেটে যাব না, কিন্তু একটা বিষয় তো ক্লিয়ার যে মানুষ কেউ কেউ যারা জেনুইনলি বলছে, বিশেষ করে শুভ হিজরাত, সেও আছে এখানে, যে সে এরকম একটা কমিউনিটির কাছে গিয়েছিল নিজে শান্তি মতো বাঁচার জন্য, নিজের কিছু মানুষ খুঁজে নেওয়ার জন্য, পরবর্তী থেকে সে দেখেছে সে সব ফেক। আর ও যে আজকে এখানে কনফেস করলো, সে সোমা, সুমন থেকে সোমা, এই সুমন গিয়েছিল, সেও কিন্তু গিয়েছিল যে নিজের মানুষদের কাছে আপন ভাবে থাকার জন্য, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করলো নিজের শরীরে ছুরিকাঠি চালাতে, এবং একটা সময় যখন সে ছুরিকাঠি চালালো তারপর বুঝলো একুলো গেছে, ওকুলো গেছে, সমাজ গেছে, পরিবার গেছে, বাপ মা গেছে, ভবিষ্যৎ গেছে, সবকিছু গেছে, এবং এখন বেঁচে থাকা শুধুই ঘরের মধ্যে, এবং সে বেঁচে থাকার জন্য মানুষের সাথে ভেলকিবাজি, এবং তার বিনিময়ে যে অর্থ ভাসে ঘরে সে অর্থের থেকে সে ড্রাগ নেয়। আপনার কাছে আমার জানতে চাওয়া যে একজন সাধারণ মানুষের মতো করে বাঁচতে ইচ্ছে হয় কিনা, এখনো সে স্বপ্ন দেখেন কিনা?
হ্যাঁ, আমার কাছে এখনই চোখ জুড়ে স্বপ্ন আছে, আমার মন জুড়ে এখনো আমার এই আশা আছে যে আমি জীবনে এটা যা করে ফেলছি আমি জানি এইটার এই ভুলের কোনো মাসুল নাই, এই ভুলের বিনিময়ে আমাকে যতদিন গিয়ে এখন জীব জানিয়ে এত আগুন উপরে মারে তাতে ওইটা সুদ হবে না, কিন্তু তারপরেও তার মাঝে আমার আশা আছে, আমি স্বাভাবিক 8-10 মানুষের মতন মন খুলে হাসবো, প্রাণ ভরে বাঁচবো, এই তো আমার আশা আছে।
মানুষের স্বপ্ন কখনো মরে না। আমরা যেটা বুঝতে পেরেছি আপনার যে জীবন সেখানে বিভিন্ন ভাবে আপনি সমকামিতার সঙ্গে জড়িয়েছেন, আপনি কি নিশ্চিত ভাবে জানেন যে এই ধরনের বিপদগামী সম্পর্কে গেলে একটা ব্যাপার থাকে ডাক্তারের জায়গা থেকে, যে STD যেটাকে বলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে, এইডস হতে পারে, ভয়াবহ রকমের রোগ হতে পারে, গনোরিয়া হতে পারে, এগুলো কি জানেন? এগুলোর জন্য কোনো ধরনের কোনো প্রোটেকশন নেন আপনারা?
এগুলোর জন্য
ডাক্তারই নিয়মিত চেক আপ করান?
হ্যাঁ হ্যাঁ করান, এগুলোর জন্য আমাদের জন্য একটা এই ডাক্তার ডাক্তার আছে,
নির্দিষ্ট ডাক্তার আছে।
হ্যাঁ, বন্ধু অফিস বলে,
বন্ধু
হিজড়াদের জন্য, হিজড়া এগুলো করে দিয়ে তার জন্য।
প্রিয় শ্রোতা, এই বন্ধু শব্দটা দিয়ে শেষ করতে চাই, এরাও আমাদের পাশে বন্ধুর মতো থাকুক সেটাই আমরা চাইব, এদেরকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কমিউনিটিকে অবহেলা আমরা করছি সেই কমিউনিটি বাধ্য হচ্ছে অন্যায়ের দিকে পা বাড়াবার, এবং যারা আসলে সত্যি সত্যি ভুক্তভোগী তাদেরকে পুঁজি করে, জিম্মি করে পুরো বাংলাদেশ জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করেছে এক ধরনের ফেক হিজড়ারা, সেখান থেকে অবশ্যই আমাদের সমাজকে মুক্ত করতে হবে। সেটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্টেপ নেওয়া উচিত। আমরা অবশ্যই একটা জিনিস আপনাদেরকে বলবো, যে বিএসবি আনসেন্সরে যত রকমের কনফেস হবে, যত রকমের কনফেস হবে, এগেইন আই এম রিপিটিং, যত রকমের কনফেস হবে সেটা একান্তই ব্যক্তিগত, যিনি কনফেস করছেন তার রেসপন্সিবিলিটি। আমরা কোনোভাবেই সোমা হিজড়াকে এখানে পয়েন্ট আউট করে পুরো হিজড়া কমিউনিটিকে কিন্তু আমরা আঙ্গুল তুলছি না, কিন্তু মনে রাখতে হবে সোমা হিজড়া এই কমিউনিটিরই একটা পার্ট, এবং সে যেটা কনফেস আজকে এখানে করে গেল সেটার একটা কোয়ারি হওয়া উচিত, সেই ঘটনাগুলো যাতে না ঘটে সেজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে স্টেপ নেওয়া উচিত, সতর্ক থাকা উচিত। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো শেষ করছি JBSB আনসেন্সর্ড পার্ট 2। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের জন্য শুভকামনা, আবারও ফিরে আসবো আগামী মাসের শেষ সপ্তাহে আরো একটি ভয়াবহ, দুর্ধর্ষ এবং হৃদয় কাঁপানো কনফেস নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং প্রতিনিয়ত শুনতে থাকুন প্রতি রবিবার রাত 11টায় যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনি।
Exclusively on FusionBD.com.